রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং একটা মানে ব্যস্ততাহীন একটা সপ্তাহের পরে আজকে সকাল থেকেই বেশ রাস্তাঘাটে চাপ ছিল বেশি, যানবাহনের চাপ ছিল বেশি এবং অনেক মানুষ আজকে কাজে বেরিয়ে পড়েছিলেন। আজকে সকাল থেকে দেখেছেন যে আজকে সকালটা অনেক সুন্দর ছিল, কিন্তু সকালটা অত বেশি সুন্দর হয়নি। যখন মানুষের ঘুম ভাঙল তখন মানুষের ঘুম ভাঙল একটা দুঃসংবাদ দিয়ে। হ্যাঁ, বিদায় নিয়েছেন নেলসন ম্যান্ডেলা, আপনারা সবাই জানেন, এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনে ম্যান্ডেলার পরলোক গমনের খবর ঘোষণা করেন এবং তার বয়স হয়েছিল, আপনারা সবাই জানেন, 95 বছর। এবং তার পেছনে রয়েছে একটা বিরাট 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 ইতিহাস। তিনি মানুষের মানে সংগ্রামী মানুষের একটা মানে আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। এবং তিনি ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে ভুগছিলেন দীর্ঘদিন ধরে, আপনারা সবাই জানেন সেটা। দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে খ্যাত ম্যান্ডেলা 1994 থেকে 1999 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে 27 বছর তিনি কারাভোগ করেন। ম্যান্ডেলার জন্ম 1918 সালের 18 জুলাই। আজকে এই ভূত এফএম এর শুরুতেই তাঁর প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং শুরুতে আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই, যেটা নিয়ে আমি আজকে সকালে কথা বলছিলাম। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার মনে হচ্ছিল যে আজকের দিনটা বোধহয় ছুটির না, মানে কেমন যেন মনে হচ্ছিল চারিদিকে খুব ব্যস্ততা। এবং যেই মুহূর্তে এই খবরটা আমরা পেলাম সেই মুহূর্তে কিন্তু আমাদের অফিসেও কাজের চাপ অনেক বেড়ে গেল। তো আসলে একটা জিনিস আমি মানে আমার নিজের যে চিন্তা সেই চিন্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটাকে মানে খুব সিরিয়াসলি নেয়ার কোনো কারণ নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানুষ একটা মানুষ চলে গেছে এই জিনিসটা মানতে আমার খুব মানে আপত্তি আছে। হ্যাঁ, মানে আমরা আমার যেটা মনে হয় যে একটা মানুষ যদি না চায় যে কোনো মানুষ হারিয়ে যাক, সেই মানুষ কখনোই হারে না। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে আমি আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, সেই মানুষটার অস্তিত্ব যেমন আমার মস্তিষ্ক আমাকে বলে দিচ্ছে যে মানুষটা আমার সামনে নেই, কিন্তু আমি স্মৃতি হাতড়ে যে মানুষটার চেহারা দেখতে পাই, যে মানুষটিকে দেখতে পাই, সেই মানুষটিও যে আছে সেটাও আমার মস্তিষ্কই আমাকে বলে দেয়। তো এখন আমি কোনটাকে বেশি সিরিয়াসলি নিব, কোনটাকে বিশ্বাস করবো অবিশ্বাস করবো, সেটা কমপ্লিটলি আমার ব্যাপার। তো এটা হচ্ছে, আমি বলছি না যে মানে এরকম আমার মাঝে মাঝে মনে হয় আমি যে নিজেও এই ব্যাপারে বিশ্বাস করি বা এরকম কিছু, তা না। কিন্তু আমার মনে হয় যে না, একটা জিনিস সত্যি যে মানুষ মনে হয় এইভাবেই বহুদিন মানুষের মাঝে বেঁচে থাকে, ঠিক যেভাবে অভিন্ন সত্তার মাঝে। এবং মানে সেই মানুষটি যে সাদা হোক বা কালো হোক, সেই মানুষটির মাঝে নেলসন ম্যান্ডেলা বেঁচে থাকবেন, আজীবন বেঁচে থাকবেন। তাকে শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তি কামনা করছি ভূত এফএম এর সকল লিসনারদের পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে, রেডিও ফুর্তি পরিবারের পক্ষ থেকে। যাই হোক, যাচ্ছি অন্য প্রসঙ্গে। এবং শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে আপনি ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে এই ঘটনাটি আমরা পড়ে শোনাব। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আরও একবার অনুরোধ করব যে আপনারা আপনাদের ঘটনাগুলো না পাঠিয়ে সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, আপনার ভূত এফএম সম্পর্কে মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। আপনি এখানে মানে কোন ঘটনাটা বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনাদের পছন্দ, সে সমস্ত নানান বিষয়ে আপনারা কিন্তু আমাদের জানাতে পারেন। যাই হোক, আমরা চলে যাব এখন ঘটনায়। এবং শুরুতে যে ঘটনা দিয়ে শেয়ার করতে চাই তার আগে, আচ্ছা তার আগে আরেকটা প্রসঙ্গ রয়েছে, সেটা হচ্ছে আনফরচুনেটলি যদি আজকের এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে কি করতে হবে। আনফরচুনেটলি যদি আজকের এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 40406 সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন অপশন আপনাকে দেওয়া হচ্ছে, বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা আপনার পছন্দের এপিসোডটি যেটি আপনি আরও একবার শুনতে চান, সেটা আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ভূত এফএম টিউন কোডটি আপনার আপনার টিউন বা কলার টিউন মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে কোড নাম্বারটি টাইপ করতে হবে, হুইচ ইজ 92125, এবং আপনাকে এস এম এস টি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সাথে প্রথমেই যে ঘটনাটা আমি এখন দেখতে পাচ্ছি, তিনি যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মেহেদী হাসান। তিনি থাকেন চান্দিনা কুমিল্লাতে। তার মতো করেই বলছি, রাসেল ভাই, অনেক দিন থেকে ভূত এফএম এ আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি পড়াশোনা এবং পরিবারের নানা ঝামেলার কারণে। তাই মেলে করে ঘটনা পাঠালাম। ভাই, আমি যে ঘটনাটা বলবো তা আজ থেকে ঠিক এক বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং তা 2012 সালের লাস্টের দিকে। ঘটনার শুরু আমার দাদু বাড়িতে, আমার দাদুর বাড়ি কুমিল্লার চান্দিনার তুলাগাঁও নামক গ্রামে। ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি সম্পর্কে অনেক প্যারানর্মাল ঘটনা আমার আব্বুর কাছ থেকে শুনতাম। মজা এবং ভয় দুটোই লাগত। বলে রাখা ভালো, আমার বড় হয়ে ওঠার শহরে আমরা প্রায় 2 বছর পর দাদু বাড়ি বেড়াতে গেলাম। দাদু বাড়িতে যাবার পর আমার দাদু প্রথম দিনেই আমাকে আমাদের বাড়ির পেছনে পুকুরের পাড়ে একা একা যেতে মানা করেন। কিন্তু একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে চলে আসি। তখন শিমুল গাছ থেকে কিছু কাক ডাকাডাকি করছিল। তখন বিরক্ত হয়ে মাটি থেকে কিছু ঢিল ছুঁড়ে মারি তাদের দিকে। তখনও ধারণা করতে পারিনি যে কি বড় ভুল কাজটাই না করলাম। হঠাৎ তখন আমার মনে কেন জানি ভয় লাগলো এবং আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সেই দিন রাতে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমিয়ে যাই ঘুমাই, এবং সেই রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু কেন জানি আমার অনেক গরম লাগছিল। আমি তাড়াতাড়ি করে ফ্যান লাগাই, কিন্তু ফ্যান লাগানোর সাথে সাথে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে আমার সাথে রাগ করা শুরু করে। সে বলে, তুই ফ্যান লাগালা কেন, আজকে তো অনেক ঠান্ডা। তাই তার কথা চিন্তা করে ফ্যান অফ করে 11টার দিকে ঘুমিয়ে যাই। রাতে স্বপ্নে দেখি কিছু কাক অনেক চেঁচামেচি করছে এবং আমার দিকে চেঁচামেচি করে উড়ে আসছে, আর শিমুল গাছের নিচে দাঁড়িয়ে এক বিভৎস চেহারার বৃদ্ধা আমাকে বলছে, কাজটা তুমি ভালো করলি না। তারপর থেকে এই একই স্বপ্ন প্রতিদিন দেখতে থাকি। বলে রাখা ভালো, আমি এর আগে কখনো প্যারানর্মাল ঘটনার শিকার হইনি। কাকের এই রকম অদ্ভুত স্বপ্ন দেখার জন্য আমি আব্বু আম্মুকে আমার পড়াশোনার কথা বলে 10 দিনের জায়গায় 5 দিন থেকে শহরে চলে আসলাম। ভেবেছিলাম শহরে আসলে মনে হয় সব ঠিক হয়ে যাবে, আর আমার নিজের ওপর খুব রাগ হতে থাকে এই ভেবে যে কি দরকার ছিল ঢিল মারার। কিন্তু শহরে এসে শুরু হয় আসল বিপত্তি, আর ঘটতে থাকে অনেক অশরীরী ঘটনা। শহরে আসার 2 দিন পর আমি আমার রুমে এক রাতে খাটে কম্বলের নিচে শুয়ে মোবাইলে গেম খেলছি। তখন রাত 12টার মতো বাজে, আর আমার সাথে আমার কাছে হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু কিছুক্ষণ পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই এবং আগের থেকে অনেক স্পষ্ট। তখন ভয় লাগতে থাকে, কারণ এটা আমার বাসার কেউ করবে না, কারণ তারা কখনো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। কিন্তু কিছুক্ষণ পর শব্দ বন্ধ থাকার পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই। এইবার সাহস করে উঠে পড়লাম দরজা খুলে দেখার জন্য কে শব্দ করে। আমার হাত পা সব ভয়ে কাঁপতে থাকে, তাও দরজা খুলি। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে বিদ্যুৎ বেগে কি যেন চলে গেল। তখন ভয়ে তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি, আর একদিন রাতের বেলায় আমি আমার রুমের দরজা ভালো করে লাগিয়ে দেই এবং অ্যাটাচ বাথরুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে হঠাৎ আমার ঘুম ভাঙে এবং আমি যখন আমার বাথরুমের দিকে তাকাই, তখন যা দেখি আমি কল্পনাও করতে পারিনি। দেখি একজন বৃদ্ধা মতো অবয়বের কি যেন একটা বের হয়ে গেল। আমি কে কে বলতেই তা আমার দিকে না তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর দিন সকালে আমার চোখ খুলতেই দেখি আম্মু কাঁদছে এবং আমাকে বলছে, বাবা কাল রাতে কি হয়েছিল। তখন আমি বলি তোমরা রুমে ঢুকলে কিভাবে, তারা বলে আমি নাকি রাতে তারপর আব্বু নাকি দরজা ভেঙে রুমে ঢোকে এবং ঢুকে আমি অজ্ঞান হয়ে আছি এটা দেখতে পাই, তারপর তাদের কাছে জানতে পারি যে বাথরুমের লাইট নাকি অন ছিল, তাহলে আমার রুমে কে ঢুকলো এবং কিভাবে ঢুকলো, কারণ দরজা তো বন্ধ ছিল, লাইট তো আমি বন্ধ করে ঘুমাই, তাহলে কেই বা আমার বাথরুমের লাইট অন করলো এবং ওই বৃদ্ধাই বা কে ছিল। তারপর আমি আমার সব কাহিনী আমার আব্বুকে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন, হুজুর আমাকে দেখে বলেন দুইটা জিন আমার ক্ষতি করতে চেয়েছিল এবং তারা নাকি আমার পেছনে আমার দেশের বাড়ি থেকেই লেগে আছে। তার পর থেকে তিনি আমাকে তিনি একটা তাবিজ দেন এবং আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি এবং সুস্থ আছি, এরপর আর কোনো সমস্যা হয়নি। হাসান ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ভবিষ্যতে সময় পেলে আমি আমার দাদির জীবনে ঘটে যাওয়া অনেকগুলো বাস্তব ঘটনা নিয়ে ভূত এফ এম এ হাজির হব ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম আপনার জন্য মেহেদী হাসান এবং আশা করছি যে খুব দ্রুতই আপনি সেই সুযোগ পাবেন এবং আমাদের মাঝে এসে হাজির হয়ে আপনি আপনার ঘটনাগুলো সব সরাসরি লিসনারদের সাথে শেয়ার করবেন। যাই হোক, অলরেডি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। আমাকে মিঠু SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা, ফাহিম আমাদেরকে SMS করেছেন টিলাগড় সিলেট থেকে, একা ঘর লাইট অফ করে তিনি ভূত ফ্রেম শুনছেন। পাপ্পু আমাদের ভালুকা ময়মনসিং থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আর কে রনি, এছাড়াও গোপীবাগ থেকে আমাদের নাম পড়তে পারলাম না, নামটা একটু আগে লিখতে হবে, আমাদেরকে মাহাদি SMS করেছেন এবং তিনি লিখছেন ঘটনাটা গ্রেট ছিল, আমাদেরকে তানবির SMS করেছেন এবং তার পরীক্ষা আজকে শেষ হয়েছে এবং তিনি ভূত এফ এম শুনবেন সারা রাত। সারা রাত অবশ্য আমরা থাকবো না, তবে আপনি মানে পুরোটা শুনবেন সেটা বুঝতে পারছি। অনিচিরং থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন নয়ন এবং তিনি বলছেন ফার্স্ট যে ঘটনাটা সেটা খুব ভালো লাগলো। কেয়া চিটাগং থেকে SMS করেছেন, SMS করেছেন আচ্ছা তিনি এবং তার 4 বছরের বাব মানে বেবি তারা একসঙ্গে ভূত এফ এম শুনছেন। ওকে, তোফাজ্জল বনানী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে মনে হয় স্টোরিগুলো ভালো হবে, দেখা যাক কি হয়। মোস্তাক ঢাকা থেকে আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন সবুজ, SMS করেছেন মারুফ, শিশির, বৈশাখী, মাসুক টাঙ্গাইল থেকে, হানিফা ঢাকা থেকে, সিয়াম উত্তরা থেকে, এথিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে সামটাইমস সামথিং আচ্ছা কিছু একটা তাকে তার মানে কিছু একটা ফিল করেন তিনি, যেটা যেটা খুব বেশি রকমের তার কাছে অনেক অন্যরকম লাগে, মনে হয় যে কিছু একটা ঘটছে এরকম কিছু একটা, তার SMS পড়ে বুঝতে পারলাম। ফারুক কল্যাণপুর থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সুপ্ত, BKSP 9th batch কালকে এক্সাম সেটা তিনি লিখেছেন। আসাদুল আমাদের বলছেন যে ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। তাজ আমাদের SMS করেছেন, SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, SMS করেছেন আমাদেরকে নিয়ামুল নাসির, এছাড়াও আমাদের SMS করেছেন অরিন, আলিফ, আমির, ফারিয়া সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে এবং তিনিই তার নাম বলবেন এবং তার পরিচয় দেবেন, তারপরে আমরা শুনবো তার ঘটনা। প্লিজ আপনি আপনার নামটা এবং আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনাটা শুরু করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইশতি বলছি, আমি বিজনেস করি, ফটোগ্রাফিও করি, বেসিক্যালি ওয়েডিং মোমেন্টস আমার, ইশতি আহমেদ বলছি আমি। তো আমার ঘটনাটা ফরিদপুরের ঘটনা, এটা শুভারামপুরের বুটবাজার বাড়ি বুটবাজারের ঘটনা। তো ফার্স্ট যে আমি ফরিদপুরে যখন গেলাম আমার এক ফ্রেন্ডের বিয়েতে, তো আমি আমরা ওইখানে একটা ছেলে আসছিল, তো ওনার নাম ওই সবাই বলতো যে জিন মোহাম্মদ, জিন মোহাম্মদ। তো আমরা বেশি একটা পাত্তা দিতাম না, কখনোই পাত্তা দেইনি ছোটবেলা থেকে। তো বিয়ে শেষ হওয়ার পরে, বিয়ে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা বললাম যে কি বলে আমরা চল যে একটু জিন মোহাম্মদের বাসায় ঘুরে আসি। ওকে, বেটার, সবাই আমরা গাড়ি নিয়ে গেলাম। তো তখন বাজে আমরা 11টার সময় গিয়েছি, তো অনেক লোক ছিল সেখানে। তো লোক থাকার পরে কারণে আমাদেরকে বললো যে ভিতরে যায় বললাম যে বলেন যে আমি আসছি, আমার নাম বলতে বললাম। তো ওইখান থেকে ভিতর থেকে খবর পাঠালো যে ভাই আপনি একটু বসেন, আপনাদেরকে একটু বসতে হবে, অনেক লোক আছে। তো তো তখন বাজে রাত্র 1টার মতো, তো আমি ভিতরে ঢুকলাম, আসলে তখনও মজা করছিলাম যে কোনো একটা ফিলিংস ছিল না যে আসলে কি জিন কি, মানে আসলে তেমন একটা কোনো ফিলিংস ছিল না আমার। তো ঢোকার পরে যা যেটা দেখলাম, ছোট্ট একটা রুম, চারিপাশে কোরআনের মানে কোরআনের আয়াত লেখা, সামনে একজন একটা ছেলে বসে আছে, যে ছেলেটা আমি নামটা বলতে যাচ্ছি না, তো ওই বললো যে ভাই আপনারা বসেন। তো বসলাম আমরা, আমি যেটা দেখলাম সেটা হলো ছোট্ট একটা টুল, টুলের মধ্যে আপনার একটা জায়নামাজ বিছানো। তো বললেন যে ভাইয়া ভয় পায়েন না, আর দাদা যান আসলে সালাম দিয়েন, ঠিক আছে। তখন আমরা ফান ভাবে নিচ্ছি বেসিক্যালি জিনিসটা। তো আমি কিছুক্ষণ যাওয়ার পর লাইট অফ করে দিলেন, তো ওই ভাই তো বললেন যে দাদা যান আসেন। তিনবার বলার পরে চারবারের বার একটা শব্দ হলো, ঠক করে একটা শব্দ হলো। তো আমরা আমাদেরকে সবাই বললেন যে ভাই বললেন যে সালাম দেন, সালাম দিলাম আমরা সবাই, সালামু আলাইকুম বললাম সবাই। তো সালাম দেওয়ার পরে উনি পুরা, আমার আসলে মানুষ এইভাবে পুরা সালামের উত্তর মানে এরকম ভাবে নেয় না, কণ্ঠটা একটু ভারী অন্যরকম ছিল ওনার। তখনও আমি মজা করতেছি, আসলে মনে মনে মজা করছি যে আসলে কিছুই না। আমার পাশে যে আমার এক কাজিন ছিল সেও গিয়েছে, তো সে বলতেছে যে সে বলে যে তোমরা কি কারণে আসছো, দাদাজান বলছে তোমরা কি কারণে আসছো। তো আমার যে কাজিন পাশে ছিল সে বলছে দাদাজান আসলে আমি তো একটা বিয়েতে আসছি এখানে, তো আমার বাসার কি অবস্থা, ঢাকা শহরে তো চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে, তো একটু দেখে আসবেন কিনা। বলছে ঠিক আছে তুমি বসো আমি আসতেছি, এই বলে উনি চলে গেলেন, একটা শব্দ হলো উনি চলে গেলেন। চলে যাওয়ার আমরা এক মিনিট দুই মিনিট তিন মিনিট এরকম বসে আসি, বসার পরে হঠাৎ করে একটা শব্দ হলো, তো আমরা আবার সালাম দিলাম, সালাম দেওয়ার পর সাথে উনি আবার সালাম নিলেন। তো বললো যে হ্যাঁ আমি তোমার বাসায় গিয়েছিলাম, তো তোমার রুমের জানলাটা খোলা, সরি বারান্দাটা খোলা, এবং তোমার বারান্দায় তোমার নীল রঙের একটা গেঞ্জি ঝোলানো আছে, শুকায় গেছে এটা। তো আমার ওই কাজিন তখন কোনো কথা বললো না, চুপ করে আছে। তো ও চুপ করে কেন ছিল আমি তখনও বুঝি নাই। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে, পরে আমাকে পরিচয় করায় দিল যে মাসুদ ভাইয়ের বড় ভাই আসছে, তো দাদা আপনার সাথে দেখা করতে আসছে। আমি সালাম দিলাম আবার, তো আমি সালাম দিলাম, উনি সালাম নিলেন। তো বললো যে কি খবর তোমার, কেমন আছো, মানে ভয়েসটা কেমন যেন একটু অন্যরকম, আমি আসলে একটু ডিফারেন্ট, এটা মানুষের গলা না, মানুষের গলা মানুষ যেভাবে কথা বলে আসলে সেরকম না এটা। তো আমি আমি বললাম যে আমি কিছু পার্সোনাল কথা জিজ্ঞেস করলাম, তো উনি কিছু অ্যান্সার করলেন। তো অ্যান্সার করার পরে বললেন যে দেখি তোমার হাতটা দেখি আমি। তো আমি জাস্ট আমার কোলের উপরে মানে আমার কোলের উপরে হাতটা ছিল, তো আমি হাতটা একটু কেবল বাড়িয়েছি, হাতটা ধরে ফেলছে। আমার কাছে জিনিসটা বেশি অবাক লাগছে যে এত অন্ধকার একটা রুমে আমরা কেউ কাউকে দেখছি না, কিন্তু আমি হাতটা একটু বাড়ানোর সাথে সাথে সে আমার হাত ধরে ফেলছে। ইট ইস কোয়াইট ইম্পসিবল একটা মানুষের পক্ষে এইভাবে হাত ধরা। তো উনি আমার হাতটা দেখলেন অনেকক্ষণ, দেখার পরে বললো যে কিছু সমস্যার কথা আমার বলেছিলাম আমি, এটা একটু একটু আমার পার্সোনাল, তো আমি সে আমাকে বললো, তো আমাকে কিছু সলিউশন দিলেন। তারপরে বললো দাদা যান আমি তখন আমি দুষ্টামি করছি, তখন আমার এরকম বিলিভ হচ্ছে না। তো আমার আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি বললাম যে দাদা যান আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি মজা করেই বলছি কথাটা, আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি আসতেছি। তো বসো আসতেছি ভালো কথা। তো আমরা ওরকম ওরকম দুই তিন মিনিট গেছে, যাওয়ার পরে আমাকে আসলেন আবার, আমরা আবার সালাম দিতে বলছে, আমরা আবার সালাম দিলাম। তো আমাকে বললো তুমি হাতটা পাতো, তো আমি ওই সেম একই ঘটনা আবার রিপ্লাই হলো, সেটা হলো যে আমি একটু জাস্ট হাত বাড়াইছি, সে আমার হাতটা ধরে ফেললো এবং আমার হাতের মধ্যে একটা গাছের শিকড় দিল, গাছের শিকড় দিয়ে বললো যে এটা খাও। তা আমি মুখে দিলাম, মুখে দেওয়ার পরে যে ফিলটা অনুভব করলাম সেটা হলো যে এই শিকড়টা কেবলই মাত্র মাটি থেকে তুলে আনা হয়েছে, মানে যেটা মুখে দিলে মানে বোঝা যায় যে একটা মাটির যে গন্ধ এটা ধুয়ে আনা হয়েছে, এবং ধোয়া জিনিসটা একদম ধোয়া, একদম মাটির যে গন্ধ আমি ফিল করলাম। তো সব বলো যে তোমাদের কথা কি শেষ, আমি বললাম যে হ্যাঁ আমার আমাদের কথা শেষ। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের কি আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার আছে? এইবার ঠিক এইভাবে বললো, তাই আমাকে বলছে যে তুমি কি করো? আমি বললাম দাদা আমি তো বিজনেস করি আর ফটোগ্রাফি করি। তো উনি ফটোগ্রাফি জিনিসটা এত সুন্দর করে উচ্চারণ করলেন, মানে ওই পাশে যে ছেলেটা ছিল যে যে ডাকেন তার মানে তার কখনোই সম্ভব না উনি এত সুন্দর করে ফটোগ্রাফি উচ্চারণ করা। ইট ইজ টোটালি ডিফারেন্ট, মানে আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করলেন। বললাম যে আমি কি ভালো করতে পারবো? হ্যাঁ তুমি চেষ্টা করো, ভালো করতে পারবা, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। তো আমাদের কথা শেষ হয়ে গিয়েছে। তো আমাকে বললেন যে তোমাদের আর কোনো কোশ্চেন নাই? জি না। তো আমরা কিছুক্ষণ চুপ করে বসে আছি। তো উনি আমাকে যেটা বললেন যে তোমরা কি আমার সাথে মজা করার জন্য আসছো? তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছি যে মজা করার জন্য আসি, কারণ এই কথাটা আমরা বাইরে বসে গল্প করতেছিলাম যে কিসের জিন কিসের কি, আমরা বাইরে বসে এই জিনিসটা গল্প করতেছি, আমি আর আমার কাজিন যে গিয়েছিলাম তো আমরা বাইরে বসে গল্প করতেছিলাম আমরা যে। তো ওই কথাটা যখন বলছে তখন আমি ভয় পেয়েছি আসলে, যে আসলেই যে জিন তো আছে, কোরআনে আছে যেহেতু জিন আছেই, কিন্তু আমি যে কখনো কোনো জিনের সাথে কথা বলবো এটা আমি কখনো বিলিভ করতে পারি নাই যে একটা জিনের সাথে আমি কথা বলবো। তো উনি বললেন যে বিশ্বাস করতে শিখো। তো উনি বলল এই কথাটা বলে বললো যে ঠিক আছে। উনিও সালাম দিলেন, আমরা সালাম দিয়ে আমি তো উনি ওই আমার যে ভাই ছিল উনি লাইট জ্বালিয়ে দিলেন। তো ঘরটা পুরো ঠান্ডা হয়েছিল, একদম ঠান্ডা, মানে অকল্পনীয় ঠান্ডা, মানে 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 আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু অন্যরকম ছিল, মানে আমি বাইরে এসে রীতিমতো ভয় পাচ্ছিলাম। তা আমি আসলে এইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমার লাইফে আরো এক্সপিরিয়েন্স আছে, তো এইটা আমি আজকে ফার্স্ট বললাম। তো আমি জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, আপনাদেরকে থ্যাঙ্কস,
অনেক ধন্যবাদ আপনাকে এই প্রথম ঘটনার জন্য। এবং আরো বেশ কিছু ঘটনা আছে যেটা উনি নিয়ে এসেছেন এবং সেই ঘটনাগুলো অনেক 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 বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সেই ঘটনাগুলো আমরা আবার আস্তে আস্তে শুনবো। এখন আপাতত যেটা করতে হবে, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন তার কাছে আমরা যাবো, তবে তারও আগে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পর আমরা এখনই ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় ভিডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:27, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আর একটা খবর আপনাদের এই মাঝখানে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এয়ারটেল বাজে বাজে মানে বাজারদের সংখ্যা এখন 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক কমিউনিটি এখন এয়ারটেল বাজ। আর সেইখানে কন্টিনিউয়াসলি চলছে ইন্টারেস্টিং সব পোস্ট শেয়ার, এবং আপনি যদি চান তাহলে আপনিও সেখানে জয়েন করে ফেলতে পারেন। আমরা চলে যাব আবারও কিছু SMS এ। রাজীব আমাদের SMS করেছেন এবং তিনি ময়মনসিং থেকে SMS করেছেন আমাদেরকে, মণিশঙ্কর, এবং তিনি বলছেন যে ঘটনাগুলো তার কাছে ভাল লাগছে। ত্রিক আমাদের SMS করেছেন, আমাদের নোমান ভোলা থেকে SMS করেছেন, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সুরভি, লিম্পা যারা সহ আরো অনেকে যারা, এবং তারা বলছেন যে আজকের ঘটনাগুলি তার কাছে অসম লাগছে। বরিশাল থেকে SMS করেছেন, মিম আমাদের SMS করেছেন শাকিল, স্কাইলার্ড থেকে ভূত এফএম জোস লিখেছেন আমাদেরকে, মাহাদি SMS করেছেন, রায়হান SMS করেছেন আমাদেরকে, এছাড়া দেখতে পাচ্ছি স্বপ্নীল SMS করেছেন, তিথি এবং আফিয়া, এছাড়া আমাদের SMS করেছেন আসির, SMS করেছেন MMH জাভেদ ঢাকা মোহাম্মদপুর থেকে আমাদেরকে, এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সালমান, ইসাকি বয়রা খুলনা থেকে, মাহবুব আমাদের SMS করেছেন আমাদেরকে, সজীব বরিশাল থেকে, আমাদের শিপন SMS করেছেন গোপীবাগ থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন মিতু বংশাল থেকে, বাইজিদ আমাদের SMS করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, খুলনা থেকে আমাদের SMS করেছেন নামটা প্রথমে লেখেননি সুতরাং পড়া গেল না, শাউন লিখেছেন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে, প্রশান্ত পটুয়াখালী থেকে, এছাড়াও সাদিক আমাদের SMS করেছেন করেছেন আজিমপুর থেকে শোভন, এছাড়াও মিল্টন আমাদের এসএমএস করেছেন নরসিংদী দাসপাড়া থেকে, আমাদেরকে সাইদ যশোর থেকে এসএমএস করেছেন, অপু আমাদের চকবাজার থেকে এসএমএস করেছেন, জিসান এবং অশ্রু তারা হাজব্যান্ড ওয়াইফ মিরপুর দুয়ে থাকেন তারা আমাদের এসএমএস করেছেন, আমির শাহিন ভুঁইয়া আমাদের এসএমএস করেছেন, তপু সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, শুরুতে জেনে নেব আপনার নাম এবং তারপরে প্লিজ আপনার ঘটনাটা আপনি শেয়ার করুন।
আমি বিলাস, মিরপুর থেকে এসেছি। আমি স্টুডেন্ট, তো চলে যাচ্ছি আমার ঘটনায়। তো যিনি আমাকে ঘটনাটা বলেছেন তার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তো আমি করতেছি না। তো এটা হচ্ছে 1981 সালের, তো ওনার বিয়ে হয় 1981 সালে, তো প্রথম সন্তানের মা হন 82 সালে। ওনার স্বামী ছিলেন ঠিকাদার প্লাস রাজনীতিবিদ, তখন তিনি ওই গ্রামে বিচার আচার বসলে তখন তিনি সালিশি করতেন। তো এখানে সালিশি করতে করতে শেষ হতে প্রায় রাত 11টা 12টা বাজত। তো গ্রামে তখন ওইরকম ছিল না যে রাতে 11টা 12টা পর্যন্ত মানুষ জেগে থাকবে, 7টা হলে গভীর রাত। তো একদিন রাত্রে তার স্বামী ডাক দিল যে বাইরে আসার জন্য, তো দরবার শেষ হয়েছে। তো উনি জানতেন না যে ওই দিন পূর্ণিমা রাত ছিল। তো উনি ওনার স্বামী মাটিতে মানে মাদুর উপরে বসে আছে বাইরে, হঠাৎ করে উনি খেয়াল করলো যে কিছু একটা উপর দিয়ে উঠে মানে উড়ে গেল। তো উনি বুঝলো যে কিছু একটা উড়ে গেছে, কিন্তু কি উড়লো তা বুঝতে পারলেন না। তারপর থেকে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তার জ্ঞান ফিরলো, তো তিনি যা শুনলেন যে তারপর থেকে তার ওনার বিহেভটা একটু চেঞ্জ হয়ে যায়, যে আমি বাসায় যাব বা মানে উইয়ার্ড বিহেভ করতে থাকে। তো তিন চার দিন ভালো থাকে সুস্থ। তো চার পাঁচ দিন পরে তাদের উঠানে নারিকেল গাছ আছে, তো উনি উঠানে বসে তরকারি কাটতেছিলেন, নারিকেল গাছের দিকে তাকায় দেখেন একটা মেয়ে নারিকেল গাছের উপরে বসে আছে। তো উনি তাকায় দেখতেছেন, শুধু তাকে আছেন, আই কন্টাক্ট হইতেছে। তো মেয়ের জামা কাপড় কিছু ছিল না গায়ে, তো মেয়ের চুল এত বড় ছিল যে তার জামা কাপড় প্রয়োজন নেই, সারা শরীর ঢেকে আছে চুলে, আর মেয়েটা অনেক সুন্দর ছিল। তো নারিকেল গাছটা ছিল পুকুরের পাশাপাশি, তো মেয়েটার এমন মানে বিহেভটা এমন ছিল যে ওনাকে দেখে ইচ্ছা করে পুকুরে লাভ দিছে। তো পুকুরে লাভ দেওয়ার সাথে সাথে উনিও কিছু না ভেবে মেয়েটার পিছে পিছে গিয়ে লাভ দিছে। তারপর থেকে হঠাৎ করে আওয়াজ দিতেছে পানির, তো ওনার স্বামী আর ওনার ভাই ছিল যে, তো যা দেখে একজন মানুষ যদি খুব দ্রুত যদি ডুব দেয় উঠতেছে নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, যেরকম হয় সেম ওইরকম হইতেছে। তো ওনারা বুঝলেন যে আসলে অশরীরী কিছু হইতেছে, তো এটা ঠিক দুপুরবেলা। তো ওনাকে নিয়ে আসেন, এভাবে আবার কয়েকদিন ঠিক থাকে, এভাবে প্রতি একটা মানে উইক পর পর এরকম একটা কোনো না কোনো সমস্যা হইতেছে। তিনি একদিন রাত্রে শুয়ে আসছে, তো হঠাৎ করে মনে হইতেছে বাইরে কেউ ডাকতেছে। তো উনি বাইরে যান, তো বাইরে কেউ নেই, এভাবে প্রায় হইতো যে ডাকতেছে বা এসে, তো উনি কিছু দিত না। তা বিশেষ করে ওই যে মেয়েটাকে দেখছিল, ওই মেয়েটা যখন তার কাছে আসতো, তো উনি আর কোনো কিছু খেয়াল থাকতো না যে আশেপাশে কেউ আসছে বা ওনার সাথে কেউ কথা বলতেছে, উনি কোনো পাত্তাই দিত না, শুধু মেয়েটার সাথে কথা বলতো। তো এভাবে চলে যায় 1985 সালে এসে পড়ে। তো ওনার ততক্ষণে দুইটা বাচ্চা হয়ে যায়। তো ওনার শ্বশুরের অনেক সম্পত্তি ছিল, যার কারণে ওনার স্বামী চাইতেছিল যে একটু আলাদা হয়ে যেতে, কারণ এই বাড়িটা যেহেতু সমস্যা করতেছে ওনার ওয়াইফের। তো ওনারা নতুন একটা বাড়িতে আসেন, তো মদের ওনারা জানতো না যে এটা আসলে চিদাকলা ছিল একসময়। তো ওইখানে বাড়ি করা হয়, বাড়িটা ছিল সম্পূর্ণ একা। তো বাড়িতে উঠে উনি ওনার স্বামী, ওনার শাশুড়ি আর ওনার ননদ আর দুইটা বাচ্চা তো আছেই ছোট ছোট। তো এভাবে কয়েকদিন ভালো থাকে, ঠিক আছে। তো উনি একদিন উঠানে বসে আছে, তো উপরে তাকায় দেখ মানে এমনি সবাই বসে ছিল, তো উপরে সবাই কথা বলতেছে যে তাল গাছে নাকি আগুন জ্বলতেছে। তো উনি তাকায় দেখে তাল গাছে কোনো আগুন নেই, কিন্তু সবাই বলতেছে আগুন আসছে। তো তাল গাছ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আগুন ধরার মতো প্লেস না, বা কেউ আগুন ধরাবেও না। আর আগুনটা ধরার মনে তো মিথেন ঘেসে, তো তাল গাছের উপর কিন্তু মিথেন গ্যাস জমার কোনো প্লেস না, যেটা শুষ্ক জায়গায় একটা মিথেন গ্যাস জমে, তো ওইখানে তো মিথেন গ্যাস জমার কোনো কথা না। সবাই আগুন দেখতো কিন্তু উনি আগুন দেখতো না। তারপর থেকে শুরু হয় এই বাড়িতেও ওই মেয়েটা আসতো। তো একদিন ওনার মায়ের বেশি আসছিল, ওই দিন ঠিক ওনার স্বামী আর ওনার ভাই ঠিকই ছিল উঠানে, সামনে উঠানে ছিল, উনি পিছনে উঠানে বসে ছিল। তো ওনার মা আসলো, মা এসে বলতেছিল যে মা তোর নাকি শরীর খারাপ, চলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তো উনিও চিন্তা করলো যে বাবার বাড়ি গেলে হয়তো বা ভালো লাগবে, তো উনিও চিন্তা ভাবনা না বলে যে চলো। তো আগেকার সময় ওই 1981-82-85 সময় মানে গ্রামের মেয়েরা ছিল মানে স্বামীর উপরে নির্ভরশীল, বাপের বাড়িতে যেতে হলে শ্বশুর শাশুড়ি স্বামী সবার অনুমতি নিতে হয়। তো উনি কোনো কিছু চিন্তা ভাবনা করলেন না, সাথে সাথে রাজি হলো, ইভেন কোনো জামা কাপড় নিতে বোধ করলেন না। তো ওনার মা বললো যে সামনের গেট দিয়ে তো জামাই আছে, চলো আমরা পিছে গেট দিয়ে যাই। তো ওনার মা ধার্মিক থাকার কারণে উনিও চিন্তা করলেন যাক। ঠিক এই সময় ওনার স্বামী উঠান থেকে দেখতেছে ওনার ওয়াইফ কার সাথে কথা বলতেছে, কিন্তু কার সাথে কথা বলতেছে এটা কেউ দেখতেছে না। বাট কারোর সাথে যে কথা বললে নর্মালি যেরকম বিহেভ হয় বা যেভাবে কথা বলে হাটটা নাড়ায় সেম হইতেছে। তো ওনারা বুঝছে যে কোনো কিছু একটা সমস্যা হয়েছে। তো দেখতেছে উনি ল্যাংরা ল্যাংরা হাঁটতেছে, তো আমি বুঝছে যে হ্যাঁ এবার সমস্যাটা হয়েছে। তো ওনারা দৌড়া যায়, তো ততক্ষণে ওনার হাঁটার স্পিডটা অনেক বেশি হয়, ল্যাংরা গেলে হাঁটার স্পিড বেশি হয়। তো একটা মহিলাকে বা অল্প বয়সে, তখন ওনার 18-19 বা 20 মতো ছিল বয়স, একটা মেয়েকে ধরে রাখা কিন্তু ব্যাপার না, কিন্তু তখন দুইজন মানুষ বা তিনজন মানুষ ওনাকে ধরে রাখা সম্ভব হইতেছিল না, আটকানো সম্ভব হইতেছিল না, ধরে রাখা তো দূরের কথা। এভাবে চলতে থাকে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন। তো একদিন ওনাকে ভয়েস ছিল, তো ওনার ভিতর থেকে যে মেয়েটা কথা বলতেছিল ওনার ভয়েস না, অন্য ভয়েস, মানে বিহেভটা অন্যরকম, যে ওনার ভিতরে আয়োজন অশরীর কিছু একটা আছে। তো ওনার স্বামী একটু ভয় দেখানোর জন্য বলল যে ওকে ছেড়া দে নাকি আগুন আনবো। তো মেয়েটা বলতেছে যে ঠাকুরদা আমরাও তো আগুন নিয়ে রান্না করি। তো উনি একটু ভয় পেয়ে যায়, মানে কি যে আমি একটু ভয় দেখাইতে আসলাম, সেখানে আমাকে আরো উপদেশ বলতেছে। তো উনি ঘর থেকে বাইর হয়ে যায় একটা কবিরা জানার জন্য। তো উনি ওনার ভাইকে নিয়ে বের হয়। তো বের হওয়ার সময় মনে হইতেছিল খুব ঝড় তুফান হইতেছে, তো উনি পাত্তা না দিয়ে যাইতেছে, কারণ ওনার টার্গেট হয়েছে ওনার ওয়াইফ অসুস্থ। ওনার যেতে যেতে তিন রাস্তার মোড়ে আসলে দেখে একটা লোক দাঁড়ায় আছে। তো ওনার লোকটা বিয়ে এরকম যে ওনাদের তাকায় আসছে যে ওনারা আসবে এই জন্য দাঁড়ায় আছে। তো ওনারা আসে বলে যে চলেন। তো উনি বলে যে কোথায়? তো উনি বলে চলেন, শুধু একটা কথায় চলেন, মানে খুব গম্ভীর ভাবে। তো ওনারা বুঝছে যে এটা আসলে মানুষ না, অশরীরী কিছুই। তো ওনার ভাই ভয়ে দৌড় দেয়। তো ওনার চিন্তা ছিল সর্বপ্রথম যে ওনার ওয়াইফ অসুস্থ, ওয়াইফকে পাশে যেতে হবে, কবিরাজ আনতে হবে। তো উনি পাতানে দেয় সুরে পড়তে পড়তে সামনে আগে থাকেন। তো যত দূর যায় মাঝখানে উনাকে ওই লোকটাকে দেখতে পারে, শুধু একটা কথা চলেন চলেন। উনি পাতানা দিয়ে কবিরাজ আনেন। কবিরাজ আনতে আনতে এরকম অনেকবার হয়, অনেকবারই দেখে কোনো পাতানা দিয়ে বাড়িতে আসে। তো ঠিক কবিরাজ যখন বাড়িতে ঢুকবে সবকিছু নর্মাল, বাইরে ঝড় তুফান বাতাস সবকিছু নর্মাল, ইভেন ওনার ওয়াইফ সাথে সাথে সুস্থ, নর্মালি কথা বলতেছে, কারণ ওনার ওয়াইফ জানে ওনার কি হয়েছে। এরকম প্রায় হইতো। একদিন হঠাৎ করে দুপুর বেলায় পানিতে পড়ার আওয়াজ শুনলো সবাই। তো সবাই পুকুর কাছে দেখতেছে যে ওনার ওয়াইফ এরকম যেভাবে লাভ দিতেছে পুকুরের নিচে এইভাবে। তো ওনার স্বামী আর মামা ওনার ভাইরা নামলো। তো নাইমা ওনাকে ধরতে পারতেছে না, হঠাৎ করে ডুব দিল, পানি স্থির হইতেছে 2-3 মিনিট ডুব, কোথাও পেতেছেন, হঠাৎ করে দেখা দিতেছে পুকুর আরেকবার দিয়ে দাঁড়ায় আছে, লাভ দিয়ে উঠছে, ওদিকে দিতেছে আবার ডুব, 2-3 মিনিট পানি স্থির হয়ে যেতে পর্যন্ত উনি নাই, কোথাও নাই, হঠাৎ করে দেখে আরেক জায়গা দিয়ে। তো উনি পুকুরে মাঝখানে যেভাবে দাঁড়াতে তো মনে হচ্ছে কিছু একটা উপর দাঁড়ায় আছে, কিন্তু পানির তো মাঝখানে গভীর থাকে। তো এইভাবে চলতে থাকে। তো 90 দশকের শেষের দিকে ওনাকে ঢাকায় নিয়ে আসে, এমনি সেটেল হয়ে যায় ঢাকায়। তো এখান থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকে। তো শেষের দিকে এসে 2003-04 দিকে আবার গ্রামে একই শুরু হয়। তো আমাদের এখানে ছিল চাঁদপুরের জোনপুরের হুজুর নামে একজন বিখ্যাত হুজুর ছিলেন, এটা অনেকেই চিনবেন। উনি একটা তাবিজ দেয়। তো বলে তাবিজটা, নিয়মটা বলে যদি তাবিজটা ডুবে যায় তার মানে তাবিজটা কাজ করতেছে, যদি তাবিজটা ভেসে থাকে তাহলে মানে তাবিজটা নষ্ট হয়ে গেছে। তো তাবিজটা এক সপ্তাহের মতো ভালো ছিল, যে মানে উনি কিছু ফিল করতেছে না ভালো। আবার ওই মেয়েটাকে দেখা শুরু করছে, যে মেয়েটাকে দেখতো আগে। তো উনি একদিন পানিতে তাবিজটা রাখলো, দেখতেছে তাবিজটা ভাসতেছে। তো তাবিজে তাবিজটা খুলে মোমটম খুলে দেখে তাবিজে সাদা কাগজ।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনার তো আরো কিছু, আপনার বাবার রিলেটেড কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো আস্তে আস্তে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু এসএমএস আমাদের কাছে অলরেডি চলে এসেছে। সাফওয়ান আমাদের এসএমএস করছেন, মুন্না এসএমএস করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও লিসিয়া, এছাড়াও আমাদেরকে সাইমুন এসএমএস করছেন আমাদেরকে, এমডি রুবেল, এছাড়াও মিরপুর 10 থেকে আমাদের ওদিশা এসএমএস করছেন আমাদেরকে, রাশা অসম লিখেছেন, আসাদুজ্জামান আমাদের এসএমএস করেছেন আদমজি থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সিদ্ধিরগঞ্জ, আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন অশোক, আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ তানভীর জিনজিরা থেকে, আমাদের এসএমএস করেছেন জামাল, এসএমএস করেছেন আমাদেরকে মাহিম, এছাড়াও জাকির আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, ডলার আমাদেরকে এসএমএস করেছেন কামরাঙ্গীর চর থেকে, শাকিল রাজ আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে অনামিকা ময়মনসিং থেকে, ফাহিম আহমেদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আনিশা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে অসম লাগছে ভূত এফএম, আমাদেরকে রতন এসএমএস করেছেন রতন তমা উত্তরা থেকে, এছাড়া আমাদেরকে লাল এসএমএস করেছেন বিকেএসপি থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ডিআরবি রুহুল, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহাগ, এসএমএস করেছেন আমাদেরকে বরিশা, এছাড়া আমাদেরকে রিপন এসএমএস করেছেন, এসএমএস করেছেন আদনান, গোলাপ, কাব্য আমাদেরকে, এছাড়াও তিথি দত্ত, মঈন এসএমএস করেছেন, এসএমএস করেছেন ইমন, মম, সাদ্দাম সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি চান যে আপনার কোন ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন সরাসরি ইমেইলের মাধ্যমে, তাহলে আপনি সরাসরি আমাদের ইমেইল অ্যাড্রেসটি লিখে ফেলুন বা মনে রাখুন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম অ্যাট রেডিও ফুর্তি ডট এফএম, এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সবচাইতে ভয়ঙ্কর ঘটনাটি পাঠিয়ে দিন। আপনি যদি চান যে, আপনি যদি মনে করেন যে আপনি সরাসরি স্টুডিওতে আসবেন তাহলে সেটাও শুরুতে উল্লেখ করুন, আপনি যদি মনে করেন যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো তাহলে সেটাও উল্লেখ করুন, এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার জীবনের ঘটনাগুলো আমাদের কাছে সরাসরি আপনি অডিও ফাইল অর্থাৎ অডিও ক্লিপ অর্থাৎ আপনি আপনার মোবাইল বা যে কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করে সেটি আমাদেরকে পাঠিয়ে দিন। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার ধানমন্ডিতেও একটা ঘটনা রয়েছে। আমরা তো ধানমন্ডি ঘটনাটা এখন শুনবো, তাই না?
জি, রাইট।
আচ্ছা, আমরা ধরে নামটা আপনারা আরো একবার জেনে নিতে হবে, সবার কাছে সবাইকে জানিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এখানে কাউকেও দেখতে পাচ্ছেন আমাদেরকে, সুতরাং নাম প্লিজ।
আসসালামু আলাইকুম, ওয়ান সেকেন্ড, ইশতি বলছি। আচ্ছা, আমি তখন পড়াশোনা মোটামুটি শেষ করেছি, শেষ আমি সনটা উল্লেখ করছি না, তো তখন ফটোগ্রাফি কেবল স্টার্ট করেছি আমি। তা আমি তখন ধানমন্ডিতে থাকি, রোড নাম্বারটা বলছি ওল্ড 28 নিউ 15 খান অ্যাপার্টমেন্টস, ইজ এ হাউস নাম্বার 13, ইজ এ 13 রিয়েলি আনলাকি, আসলে সেটা আমি বুঝি নাই, আমি অনেকদিন পরে আমি জিনিসটা টের পেয়েছি। তো আমরা ওই বাসায় উঠলাম, উঠার পরে তো আমাদের ওই বাসাটা ছিল অনেক বড়, মানে আমরা বাসার মানুষ ছিলাম মাত্র 4 জন, আর কাজের মেয়ে 2টা সহ টোটাল 6 জন। সো আমি সারাদিনই ব্যস্ত থাকতাম, তখন নতুন ফটোগ্রাফি স্টার্ট করেছি, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতাম, বন্ধুবান্ধবও ছিল অনেক। তো আমাদের বাসাটা প্রায় 2600 স্কোয়ার ফিটের মতো, মানে অনেক বড় বাসা এক কথায়। তো আমার রুমটা ছিল একদম কোনার রুমে। তো রাত্রে আমি একদিন রাত্রেবেলা এক ফ্রেন্ডের সাথে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ তন্দ্রার মতো লেগে আসছে, আমার চোখ লেগে আসছে। তো আপনার হঠাৎ করে চোখ খুললাম, চোখ খুলে দেখলাম যে আমার পায়ের কাছে সাদা রঙের কাপড় পরা, ডিম মানে আমার টাচ ল্যাম্পে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে সাদা রঙের একটা কাপড় পরা, মানে একটা মেয়ের মতো মানে অবয়ব দেখলাম আমি। তো আমি সেটা তখন আমি তেমন ভালো করে খেয়াল করিনি, আমার কাছে মনে করলাম যে এটা হ্যালোসিনেশন, চোখের ভুল হতে পারে। তো সেকেন্ড টাইম আমার মানে ব্রেনে এটা মানে কেমন ক্লিক করছিল যে এটা কি দেখলাম আমি। তো আমি আবার চোখ খুললাম, তখন আমি যেটা দেখলাম সেটা হলো যে, তখন একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম, সেটা হলো ছিল যে মেয়েটার চেহারার বর্ণনা দিচ্ছি আমি, একদম সাদা রঙের একটা ধবধব শাড়ি পরা, আপনার চোখ দুটা মনে যেন বের হয়ে আসছে, চুলগুলো এলোমেলো, হালকা ডিম আলোতে আমি যেটা দেখতে পারছিলাম চুলগুলো এলোমেলো, এবং বাতাসে আমার ফ্যান চলছিল ঘরে, ফ্যানের মেয়েটার চুলটা উঠছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার চোখের ভুল। তো কিছুক্ষণ পরে যেটা ফিল করলাম সেটা হলো যে কে যেন আমার গলা চেপে ধরছে। গলা চেপে যখন ধরছে আমি তখন মানে রীতিমতো আমি মানে খুব চেষ্টা করছিলাম আপনার ছুটার জন্য, খুবই চেষ্টা করছিলাম ছুটার জন্য, খুবই মানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আমার আমি ঘেমে গেছি প্রায়। তো ঘেমে যাওয়ার পরে আমি যখন মানে গলা চেপে ধরছে তখন আমার দম বন্ধ হয়ে আসছিলাম, তখন জোরে ছুটার চেষ্টা করছিলাম। তো একটা পর্যায়ে আমি ছুটে গিয়েছি, আমি একদম লাফ দিয়ে উঠে বসছি, উঠে বসে তো আপনার দেখলাম যে আমি হাঁপাচ্ছি, অস্থির হয়ে গিয়েছে আমি, আমি মানে কেমন যেন অস্থির লাগতেছিল আমার কাছে। ফ্যান চলছে ফুল স্পিডে, শীতের মানে ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপরও ঘামছিলাম আমি। তো আপনার তখন আমি ঘড়িতে দেখলাম যে প্রায় 3:15 কি 3:20 মতো বাজে। তো আপনার যেটা হলো, আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি আমার পাশে সিগারেট মানে খাওয়ার ঠিক না, তো আমি স্মোক করার জন্য আমি একটা সিগারেট নিয়ে আমি একটা সিগারেট ধরালাম, ধরাবো, ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারতো। আসলে আমি এটা আনএক্সপেক্টিং ছিল, যেটা দেখেছি সেটা হলো যে আমি পর্দা যাতে, ঘরে তো সিগারেট খেলে স্মোক করলে ধোঁয়ায় ভরে যেত, তো আমি জানলাটার পর্দা সরিয়ে জানলাটা খুলছি, আমার ইয়াটা সিগারেট মুখে দেওয়া ছিল, তো দেখলাম যে যে মেয়েটাকে আমি দেখছি এতক্ষণ, মানে কল্পনা মানে আমার আমার কাছে যেটা মনে হয়েছে যেটা কল্পনা, সেটা যেটা বাস্তবে আমি ওইভাবে মানে সজ্ঞানে দেখবো এটা আমি কখনো কল্পনাও করিনি। দেখলাম যে মেয়েটার মাথা নিচে, পাটা উপরে, সানসেটের সাইডে ছিল, আপনার চুলটা মানে উঠছে আমার দিকে বিভৎসভাবে তাকিয়ে আছে। আমি জাস্ট এক লাফের খাট থেকে নেমে দরজা দিয়ে চিৎকার করে বের হয়ে গেছি আমি। তো ওইখানে মানে আমি আব্বাকে যা বললাম যে আমি এরকম ভয় পেয়েছি, বলে যে না, আব্বু বললো যে এটা নর্মাল হতে পারে, এটা তোমার মানে সারাদিন উল্টা পাল্টা মুভি দেখো, এটা হতে পারে, তো সে মানে কাটিয়ে গেল। আমি একদিন ওই বাসাই, অনেক তার কিছুদিন পরের ঘটনা, তো ওই বাসায় বসে আছি আমি, আসলে জিনিসটা তখনও গুরুত্ব দিতাম না। তো আম্মা নামাজ পড়তে বলছে, আমি তখন ওই নতুন নতুন ইন্টারনেট আসছে, আমরা ওই TNT ফোন দিয়ে কানেক্ট করতাম, কানেক্ট করে আমরা ইন্টারনেটে বসতাম। আম্মা এসে বলল যে তুমি কি আমার রুমে আসছিলা? আম্মা নামাজ পড়তে দাঁড়িয়েছিল বেশি, না আম্মা আমি তো তোমার রুমে আসিনি। তো এরকম আম্মা প্রায় দেখতো যে কে যেন হামাগুড়ি দিয়ে হাঁটছে। ওই বাসাটা এখন আমার কাজিন যারা আছে তারা আমেরিকাতে থাকে, তো তারা ওই ওই বাসায় আমার যে ফুপা ছিলেন তো উনি মাঝে মধ্যে আসেন আবার চলে যান, ওই বাসায় এখন কেউ থাকে না। অনেক আমরা ওই বাসা থেকে চলে আসছি, ওই বাসা থেকে চলে আসার পরে আমি আর এরকম প্রবলেমে পড়িনি। ও ফার্স্ট ঘটনা যেটা বলেছিলাম, তা আমি দাদা জানে যে ঘটনাটা বলেছিলাম, সেটা হলো যে আমি যখন ওনার কাছে বললাম যে আমি মাঝে মধ্যে একটু সিক থাকি, তো উনি আমাকে বলল যে তোমার চিন্তা করার কারণ নাই, আমি তোমাকে যে মাঝে মধ্যে দেখে আসব। তো আমি ঢাকায় আসার পরে যে জিনিসটা ফিল করেছি, আমি ঠিক 10:10 থেকে 11:12 মধ্যে মানে খুব সুন্দর একটা আতরের স্মেল পেতাম, এটা আমার কাছে জিনিসটা মানে অন্যরকম লেগেছে। যে আমি যতদিন যাওয়া আসা করেছি ওনার কাছে, আমি তারপরে অনেকবার গিয়েছি ওনার কাছে, ওনার সাথে কথা হয়েছে, প্রায় যাতায়াত করতো, গেলেই বলতো মানে আমাকে, সে খুব মানে গেলে জিজ্ঞেস করে, মানে যখন লাস্ট অনেকদিন আমি যাই না ফরিদপুরে, তো গেলে আমাকে উনি মানে ওনার নাম, আসলে কি একটা না একটা মানুষের নাম মনে রাখা মানে সম্ভব না, মানে এতদিন পরে একটা মানুষের নাম মনে রাখা সম্ভব না, উনি আমাকে ঢুকার পরেই জাস্ট সালাম দেওয়ার পরেই, মানে আমি যে লাস্ট টাইম যেবার গিয়েছিলাম সালাম দেওয়ার পরেই জিজ্ঞেস করেছে যে কি খবর, কেমন আছো তুমি, তোমার শরীরটা কি ভালো? তা আমি আসলে কি বলবো আর, আসলে আমার উনার মানে ওনার সম্বন্ধে তখন আর বিরূপ ধারণা করার মতো মানে কোনো আমার কাছে কিছু নাই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ঘড়িতে সময় রাত 12:48, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, আমি দেখতে পাচ্ছি আমাকে সামি এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি এম কে ইফাজ, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সোহাগ, সুমন আহমেদ আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন, আচ্ছা তিনি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তার খুব ভয় করছে সেটা তিনি জানিয়েছেন। মিথু সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, শোভা এসএমএস করেছেন শিপন ফরিদপুর থেকে, এছাড়াও সঞ্জয় নয়ন আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি জিহান মিরপুর 10 থেকে, অমিও আমাদের এসএমএস করেছেন, সোহেল এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও তানিন এসএমএস করেছেন আমাদেরকে, বিবাক রিশা আমাদের SMS করেছেন মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে ট্রু, আমার প্যারেন্টসও সেখানে গিয়েছিল, ইভেন আমিও সেখানে গিয়েছিলাম আমার কিছু প্রবলেমের কারণে। আচ্ছা, এটা তার মানে আপনার কোন রিলেটিভ হবে?
আচ্ছা, আমার কাজিন।
আচ্ছা আচ্ছা, তার মানে তারাও এখানে গিয়েছিলেন এবং তারাও এটা ফেস করেছেন, যেটা SMS এ দেখতে পাচ্ছি আর কি। ওকে, কাব মানে ওনারা কি নিজেরা ফেস করেছেন, ওরা ওখানে যে দেখেছিলেন মানে
বেসিক্যালি আমার সাথে গিয়েছিল, তা আমার সাথে যে তো মনে করেন যে আমার সাথে যে আমি ওনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, ওনারা অনেকক্ষণ কথা বলেছেন, অনেক প্রবলেম নিয়ে কথা বলেছেন ওনার সাথে অনেক সময়, কারণ ওই দিন অন্য আরেকজনের আসার কথা ছিল। তো লাকিলি আমরা আমরা আমার এক বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তো ওই দিন আমি নিয়ে গিয়েছিলাম, ওনার প্রবলেম ছিল কিছু, এই কারণে আমি নিয়ে গিয়েছিলাম সবাইকে। তো ওনারা মাশাআল্লাহ অনেক কথা বলেছে।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি বাপ্পি মগবাজার থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। তাজুল এছাড়াও আমির SMS করেছেন আমাদের আব্রর, আমাদেরকে মানিক SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন তানভীর, SMS করেছেন ত্রিনা ময়মনসিং থেকে, এছাড়াও রুম্পা আমাদের SMS করেছেন মোয়াজ্জেম উত্তরা থেকে, এছাড়াও SMS করেছেন জাহিদ, SMS করেছেন আমাদেরকে ফরাজি জাহিদ বাড্ডা থেকে, আমাদের SMS করেছেন তানভীর, আমাদের ঈদ যশোর থেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, সে বিষয়ে কথা দিচ্ছি। কিন্তু এখন যেটা করতে হবে, একটা ছোট্ট ব্রেক নিতে হবে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। তার আগে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল করে ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ BHEEFM @RADIOFORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন এখনই। চলে যাচ্ছি ব্রেকে, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
তিনি অনুভব করেন যে তাকে ওই করে ছুঁড়ে দিয়ে যারা ছিল তারা চলে যায় আর কি। এবং সেই রাতটা প্রচন্ড ভয়ের মধ্যে কাটান এবং তার চিৎকারে চারপাশ থেকে নার্স এবং অন্যান্যরা দৌড়ে আসে, এবং যেহেতু সরকারি কর্মকর্তা ফলে লোকজন দৌড়ে এসে তার খবরাখবর নেয় এবং সেই রাত্রির মতো তার কেবিনে নার্স এবং অন্যান্যদের মোতায়েন করা হয়। যাক, সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু পরদিন সকালবেলা ওনার ঠিক পাশের বেডে যে মুমূর্ষু রোগীটি ছিল তার কিন্তু ভোর রাতেই মৃত্যু হয়। এবং তার একটা যে কোনো কারণে হোক তার মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে যারা এসেছিল তারা আসলে হিন্দু ধর্ম অনুযায়ী আমরা যেটাকে বলি যমদূত বা জাতীয় কিছু, তারা ওনাকেই নিতে এসেছিল। এবং যে কোনো কারণেই হোক, ওনার চিৎকারের কারণেই হোক বা ওনার হিন্দু ধর্ম অনুযায়ী কর্মফল বা নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়ার কারণেই হোক ওনাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবং যেহেতু তারা এসেছিল এবং ওই পাশের মুমূর্ষু রোগীটি ছিল ফলে তাকেই তারা নিয়ে যায় আর কি। তো আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন এবং তার মধ্যে বেশ কিছুটা এই ঘটনার পরে এই ঘটনাটি তিনি বহুবার বহুজনের সঙ্গেই শেয়ার করেছেন, অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি। এবং এখনো পর্যন্ত তার মধ্যে কিন্তু কিছুটা অস্বাভাবিকত্ব আছে, যেমন তিনি একবার এই 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেন এবং 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলার পরেও কিন্তু তার বিশেষ কিছু হয়নি। এবং তার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা এরকম আছে যে যেহেতু যমদূতেরা তাকে একবার দেখে গেছে বা একবার স্পর্শ করে গেছে, খুব চট করে তার কোনো কিছু হওয়ার নয় বা ইত্যাদি। এবং উনি ওনার জীবনে এই ধরনের, আমার পরিবারে আসলে আমার নিজের পরিবারেও এই ধরনের ঘটনা অনেক আছে, এবং শুধু আমার শ্বশুরমশাই নন, আমার মা এবং আমরা ব্যক্তিগতভাবেও আমাদের যে বাড়িটিতে আমরা বর্তমানে কলকাতায় বাস করি সেই বাড়িটিতেও বহু ঘটনা আমরা দেখেছি যেগুলোর কোনো ব্যাখ্যা আজ অব্দি মেলেনি। শুধু আমরা দেখেছি তাই নয়, আমাদের বাড়ির আশপাশে বহু লোকজন বা আমার বাবার সহকর্মী যারা আমাদের বাড়িতে এসেছিলেন তারাও দেখেছেন। তো এই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে ছিল, এবং যেহেতু আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন আমাদের মনে হয়েছে যে ঘটনাটি হয়তো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলে কারো কারো ভালো লাগতেও পারে, সেই জন্য এটি আপনাদের পাঠালাম। আপনারা সকলে ভালো থাকবেন। আমি ভূত এফএম এর অত্যন্ত একনিষ্ঠ শ্রোতা, ধন্যবাদ।
সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত একটা। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা এবং আপনারা সবাই। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আশা করছি যে আমরা যে ঘটনাগুলো আজকে উপস্থাপন করছি আপনাদের সামনে সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা SMS এর মাধ্যমে সেটা জানিয়েও দিচ্ছেন, এবং কোন ঘটনা আপনাদের বেশি ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে সেটাও আপনারা SMS এর মাধ্যমে জানাচ্ছেন। এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের ঘটনা আরো আরো বেশি আপনাদের উপহার দিতে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে জানিয়ে দিই কিছু নিয়ম কানুন। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান তাহলে আমাদের SMS করতে পারেন, এবং SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আপনারা যদি ইমেইল করে আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনি স্টুডিওতে আসতে চান তাহলে সেটা আপনি উল্লেখ করুন ইমেইলের শুরুতেই যে আপনি স্টুডিওতে আসতে চান। আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো সেটাও আপনি উল্লেখ করুন। আর আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন এই মুহূর্তে তাহলে আপনি আপনার ঘটনাটি আমাদের কাছে রেকর্ড করে, সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন। আমরা সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। একটু আগেও যেমন ইন্ডিয়া থেকে পাঠানো একটা ঘটনা আমরা প্লে করেছি। আর সেই সাথে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ঘটনাগুলো অলরেডি ভূত এফএমে কেউ বলে গেছেন বা যে ঘটনাগুলো অলরেডি প্রচার হয়ে গেছে সেই ধরনের ঘটনা না পাঠানোই ভালো। যেগুলো অলরেডি মানুষ শুনে ফেলেছেন বা শুনলেই বুঝে ফেলেন যে হ্যাঁ এটা তো শুনেছি আমরা, এরপরে এইটা ঘটবে, এই 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 ঘটনাগুলো না পাঠানোই আমার মনে হয় ভালো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। তবে তার আগে আরো একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যদি আনফর্চুনেটলি আমাদের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে। আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলেই সেটা কিন্তু আপনি শুনে ফেলতে পারবেন। আর আপনি যদি ভূত এফএম টিউনটি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবেন, কোড নাম্বার ইজ 92125, এবং আপনি জাস্ট এসএমএস করেই সেটা কনফার্ম করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে আপনি টাইপ করুন কোড নাম্বারটি 92125, এবং আপনার সেই এসএমএস টি পাঠিয়ে দিন আপনি 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, জেনে নেব তার নাম এবং পরিচয়।
হ্যালো, আই এম পলাশ সাহা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি, অ্যান্ড ফার্স্টলি আই থ্যাংক রাসেল ভাই অ্যান্ড রেডিও ফুর্তি অথরিটি ফর গিভিং মি দ্য অপরচুনিটি।
আমরা ঘটনায় চলে যাই।
ওকে, আই মিন টেল মাই স্টোরি ইজ দ্য স্টোরি অফ 1987, 1988 and 1989. This story is not happened with me, okay, this all happened with my father and I am expressing them. স্টোরির গল্পটা শুরু হচ্ছে 1988 এবং 1989 সালের দিকে, যখন আমার মেজ ভাই জন্ম নেয়। এটা পিজি হসপিটালে যখন জন্ম নেয়, হুইচ ইজ প্রেজেন্টলি BSMMU। তো মাই মাদার হ্যাড টু স্টে সেভারাল মান্থস আফটার দ্য বার্থ অফ মাই ব্রাদার, শি হ্যাড সাম কমপ্লেক্সিটিস। তো আমার বাবা হি ওয়াজ বিজি উইথ হিজ অ্যাক্টিভিটিস ইন দ্য ভিলেজ, তো হি কুড নট অ্যাকম্পানি মাই মাদার। তো আমার বাবাকে মাঝে মাঝে আর কি মাকে দেখে যেতেন, মাসে একবার বা সপ্তাহে একবার, এভাবে আবার বাবা আমার মাকে দেখে যেতেন। তো অ্যাজ ইউজুয়াল একদিন আমার বাবা আমার মাকে দেখা করে আর কি আমাদের বাড়িতে ফিরছিলেন, এবং যেটা বলতে হবে আমাদের বাড়িটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। আর যেহেতু বাবা ঢাকা থেকে আর কি ওখানে যেতে হতো, তার মানে খুব বড় একটা লম্বা একটা পথ তাকে অতিক্রম করতে হতো। তো ওই সময় আমার জন্মের ভাইয়ের জন্মের পরে ওই সময় আমার বাবার সাথে আমার বড় ভাই ছিল, এবং তখন তার বয়স 10 বছর ছিল। তো ঢাকা থেকে যেহেতু গোপালগঞ্জ এমনি দূরত্ব অনেক বেশি, আবার ইন দ্যাট টাইম দ্য কমিউনিকেশন সিস্টেম ওয়াজ নট সো গুড অ্যাজ ইট ইজ নাও। তো ঢাকা থেকে গোপালগঞ্জ সদর পর্যন্ত যেতেই আমার বাবার অনেকটা সময় লেগে যায়, এবং দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যায় সদর পর্যন্ত যেতে। তো সদর থেকে আমাদের যে কোটালীপাড়া উপজেলায় যে আমাদের গ্রামটার নাম, সেটা হচ্ছে জামুলিয়া গ্রাম, সেখানে যেতে তো অনেক বড় একটা পথ পাড়ি দিতে হয়, এবং পথটা অনেক বন্ধুর পথ ছিল, এবং এখানে অনেক জঙ্গল ছিল, বাগান ছিল, অনেক নদী ছিল, এবং এতগুলো পথ পাড়ি দিয়ে আর কি ওনার যেতে হয়। তো উনি একদিন এভাবে যাচ্ছিলেন আর কি ঢাকা থেকে, এবং যেতে যেতে অলরেডি সন্ধ্যা 7টা থেকে 8টা বেজে গেল। তো এটা রাতটা ছিল খুবই দুর্যোগপূর্ণ, এবং এটা ছিল বর্ষাকাল, আবার ছিল অনাবর্ষা রাত, এটা স্ট্রিজলিং মানে গড়ি গড়ি বৃষ্টি পড়তেছিল। তো বাবা পথ চিনে আসাটাই খুব কষ্টকর ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, কর্দমাক্ত পথ, আবার বাগানের মধ্য দিয়ে, আর যেহেতু ওই সময় 1987-88 এর কাহিনী, তখন এলাকাগুলো অতটা আর কি জনবল ছিল না, অনেক জায়গায় জঙ্গল ছিল। তো এইসব পথের মধ্যে দিয়ে বাবা পাড়ি দিয়ে যাচ্ছিলেন, তো অনেক কষ্ট হচ্ছিল আর কি, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির যতটুকু আলো পাওয়া যায় বাবা সে পথটি, তো ততটুকু সাহায্য নিয়ে বাবা আর কি যাচ্ছিলেন। তো যেতে 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 অনেক বিপদের সম্মুখীন হওয়ার স্বাভাবিক কথা, মানে যেহেতু ঘন জঙ্গলের পথ। তো বাবা হাঁটছিলেন হাঁটছিলেন, এমন সময় বাবা একটা নদীর সামনে এসে উপস্থিত হলেন। আসলে ওখানে একটা নদী ছিল, যদিও দেয়ার অল্টারনেটিভ ওয়ে, বাট বাবা আর কি ওই পথটা ফলো না করে ওই বাই চান্স ওই পথ দিয়ে আসলেন। তো রাত তখন প্রায় বাঁচতে বাঁচতে প্রায় 12টা বেজে গেছে এরকম রাত, আর গ্রাম এলাকায় রাত 12টা মানে তো সেটা তো গভীর রাত্র। তখন বাবা তো অনেক বিপদে পড়লেন যে কিভাবে তখন এই নদী পার হবেন, নদীতে কেউ নাই, আবার অন্ধকার, আবার অমাবস্যা রাত, বৃষ্টি পড়তেছে, কিভাবে এই পথ পার হবেন, আবার একটা জঙ্গল এলাকা, আবার সাথে 10 বছর পর একটা ছেলে, তাহলে কিভাবে উনি এই নদীটা পার হবেন, আর যদি নদী না পার হতে পারেন তাহলে ওই রাতটা কি বিপদের সম্মুখীন না ওনার হতে হবে, এটা ভেবে উনি খুবই চিন্তা করলেন। হঠাৎ উনি দেখতে পেলেন ওই নদীতে একটা নৌকা, একটা ডিঙি নৌকা, ওই রাত্র 12টার সময় রাত একটা ডিঙি নৌকা, এবং আরো ভালো খেয়াল করে দেখতে পেলেন যে ডিঙি নৌকার উপর একটা বৃদ্ধ একটা লোক, 70-80 একটা লোক সে বসে আছে, আর শুধু একটা কুপি জ্বলতেছে। কুপি বলতে যেটা রাসেল ভাই আপনি বুঝবেন যে কেরোসিনের জলে একটা, এটা গ্রাম অঞ্চলে সাধারণত এটা ব্যবহৃত হয়। তো ওরা জ্বলতেছে, তো এত বৃষ্টি পড়তেছে বাট কুপিটা নিবতেছে না। আবার ওই লোকটা 70 বছর বয়স্ক এবং ওই ডিঙি নৌকায় আর কেউ নাই। সাধারণত যদি এটা জেলে নৌকাও হয় তাহলে দেখা যাবে যে আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট থাকা থাকত, বাট সেটাও নাই। আর সবচেয়ে বড় কথা, রাত 12টা সময় দুর্যোগপূর্ণ রাত, অমাবস্যা রাত, তখন তো মাছ ধরার নৌকা থাকার কথা না, আরো বৃদ্ধ লোকটা একা। তো বাবা তো তখন ততটা বুঝতে পারেনি যে এটা কি আসলে কি ভয়ঙ্কর কিছু ছিল বা এটা উনি কোথা থেকে আসলো। তো উনি স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞেস করলেন, এই যে ভাই আপনি কি আমাকে পার করে দেবেন? তখন লোকটা ইন এ ভেরি ডিফারেন্ট ভয়েস এবং হাউ মাই ফাদার অনলি নিউ, ওকে, যে কিভাবে উনি সে কণ্ঠে বলছেন যে তোমাকে পার করার জন্যই তো আমি এখানে এসেছি। তো বাবাও তখন নর্মালি উনি উঠলেন এবং নৌকাটা পার হলেন, নদীটা পার হলেন। তো নদী পার হয়ে উনি ওদিকে গিয়ে তাকে কিছু টাকা পয়সা দিলেন, যেহেতু অনেক উপকার হয়েছে, এই উপকার আসলে টাকার বিনিময়ে যদিও শোধ করা যায় না, অ্যাজ ইউজুয়াল মাঝে ভেবে তাকে কিছু টাকা দিতে চাইলেন। তো উনি অস্বীকৃতি জানালেন, অনেক রিকোয়েস্ট করার পর উনি সেটা অ্যাকসেপ্ট করলেন না। তো বাবা কি কিছু না মানে উপায় না দেখে উনি বাবা নেমে গেলেন এবং নদীর যে ঢালু যে জায়গাটা সেটা ক্রস করে উনি উপরে উঠলেন। তখন উনি একটু সম্বিত ফিরে পেলেন যে আসলে রাত্র 12টা থেকে একটা এত দুর্যোগপূর্ণ রাত, অমাবস্যা রাত, বৃষ্টি পড়তেছে, এই এলাকা, এই এই নদীটা, এখানে এই লোকটা কিভাবে আসবে? অ্যান্ড ফর জেনারেল ডিসক্রিপশন আই এম নট রিভিলিং দ্য প্লেস এক্স্যাক্টলি হোয়ার ইট হ্যাপেন্ড। তো যারা শুনতেছেন, যারা ওই এলাকার আছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের কোটালিপাড়ার ওই জামুলিয়ার আশেপাশে অনেক নদী আছে, আপনারা বুঝতে পারবেন। তো বাবা তখন বুঝতে পারলেন যে আসলে তো এখানে তো এরকম তো আমার অ্যাসিস্ট্যান্স পাওয়ার কথা না, এখানে তো কোনো মাঝি থাকার কথা না। আবার মাঝির যে বর্ণনা, 70 বছর যে দৃশ্য, 70 বছর বয়স্ক, ওই রাত্রে একটা বৃদ্ধ লোক ওইখানে নৌকা বাচ্ছে, তো তখন বাবা একটু আসলে ভয় পেলেন এবং তখন উনি পিছনের দিকে তাকালেন যে কি ব্যাপার, তাকে কিছু জিজ্ঞেস করবেন যে কোথা থেকে আসলেন। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই নদীতে তখন আর কোনো নৌকা ছিল না, কোনো নৌকা ছিল না, কোনো মাঝি নেই, কোনো কূপি নেই, কোনো কিচ্ছু নেই। বাবার যতদূর দৃষ্টি গেল দুই দিকে, নদীর দুই দিকে, তো উনি দুই দিকেই উনি খেয়াল করলেন না কোথাও কোনো নৌকা নেই, অথচ নৌকাটা পার হয়ে পারে নামা আর বাবার এই এটা বুঝতে পারা, এটার মধ্যে সময় অনলি ডিউরেশন অনলি 2 মিনিটস আর 3 মিনিটস। এই 3 মিনিটের মধ্যে কিভাবে একটা মাঝে একটা নৌকা নিয়ে কত দূর পার হয়েছে ডিসঅ্যাপিয়ার করবে, ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি পসিবল। বাট মাই ফাদার কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, দেন হি ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি ফ্রাইটেন্ড দ্য সিচুয়েশন অ্যান্ড ভেরি ভেরি ফ্রাইটিং সিচুয়েশন ইট ওয়াজ। সো ওনার কিছুই তখন উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং বাকি যে পথটা, যে ওখান থেকে যে আমাদের গ্রামের যে বাড়িটা পর্যন্ত, সেটাও যদিও তখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি ছিল, তাও বাবা যে ওই 1 ঘন্টার পথ কিভাবে এবং কোন সেন্সে এবং কতটুকু সময় নিয়ে ফেললেন বাবা সেটাও বুঝতে পারলেন না। রাসেল ভাই, ইট ওয়াজ মাই ফার্স্ট ইনসিডেন্ট।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সাথে আমাদের যে প্রথম অতিথি আছেন তিনি আরো একটা ঘটনা বলবেন, সেটাও আরো একটা আমরা সেটা শুনবো। এবং তার আগে কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমাদের সাথে রাশেদ এসএমএস করেছেন ভোলা গভর্নমেন্ট কলেজ থেকে এবং তিনি বলছেন যে একা ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। আমাদেরকে কবির এসএমএস করেছেন জিঞ্জিরা থেকে, আমাদেরকে তিনি জানতে চেয়েছেন জিন্দা কি খায়, আমার আই হ্যাভ নো আইডিয়া, আসলে আমি জানি না যে কি খায় আমাদেরকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সোহেল এসএমএস করেছেন আমাদেরকে, জিসান এসএমএস করেছেন আমাদেরকে, আবির ধানমন্ডি থেকে এসএমএস করেছেন আমাদেরকে, ফাহিম উত্তরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, সানি 69 বোট বাজার থেকে, এবং তিনি বলছেন যে আজকের স্টোরিগুলো তিনি আশা করছেন যে অনেক হরেবল হবে, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি দীপু এবং তার কাছে ভূত এফএম খুব ভালো লাগছে, মোহাম্মদ আলামিন আমাদের এসএমএস করেছেন এবং তিনি আদমজি থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ঐশী চিটাগং থেকে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রূপক পল্লবী থেকে আমাদেরকে, রাগদা এসএমএস করেছেন আমাদেরকে, সত্যজিৎ এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, রিয়াজ তিলোভ আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, আকরাম এসএমএস করেছেন আমাদেরকে, আমাদেরকে এসএমএস করেছেন নাসির সোমা চিটাগং থেকে আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, শশী মাইমন সিং থেকে এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ না এম আর বাবুর আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও সামি সাকিব এবং ললিতা রাজশাহী কলেজ থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি কাজল, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাজন, রাজন রাজশাহীতে, আরও একজন রাজন এস এম এস করেছেন রাজশাহী থেকে, আর আগে যে রাজনের বললাম তার এটা প্রথম এস এম এস। যাই হোক, আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে।
সালামু আলাইকুম, ওয়ান্স অ্যাগেইন ইশতি বলছি। এই ঘটনাটা হলো আপনার আমার খালাতো ভাইয়ের কাছ থেকে শোনা, আমার খালার ঘটনা। তো উনি খুব সিক ছিলেন, দেশে ছিলেন, তো উনি বেসিক্যালি ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো খুব মানে উনি উনাকে বারে বারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমার ভাইরা কানাডাতে, কিন্তু উনি যেতে যাচ্ছিলেন না। খুব জোর জবরদস্তি করার পরে উনাকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে তিন চার মাসের মতো ওরা একটা টাইম দিয়ে দিয়েছিল ডক্টররা, যে উনি হয়তো আর মানে এতটা টাইম বাঁচবেন, মানে ওরা একটা অ্যাজাম্পশন করতে পারে বেসিক্যালি ডক্টররা। তো এটা উনি যেদিন মারা যায়, তো তার তিন থেকে চার ঘন্টা আগের ঘটনা সেটা বলছি আমি। সেটা হলো যে আমার খালাতো ভাইয়ের যে শ্বশুর আছেন, উনি ওই হসপিটালের ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলেন। তো দুইজন লোক এসে বসলেন, এসে মানে যে উনি খেয়াল করেন, আসলে সবাই একটু মন খারাপ ছিল, কারণ উনার রিলেটিভ অসুস্থ, দ্যাটস ওয়াই একটু মন খারাপ ছিল, মানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো বললো যে উনার ইংলিশে বললো যে আমরা কি এখানে বসতে পারি? তো উনি বললো যে হ্যাঁ বসেন। তো উনি জিজ্ঞেস করলো, দুইটা ওই লোক দুইটা জিজ্ঞেস করলো যে আপনি এখানে কি করছেন? তো উনি বললেন যে আমার, তখন উনি চোখ তুলে তাকিয়ে বললেন যে আমার এরকম রিলেটিভ অসুস্থ, আমি মানে আমার খালাতো ভাইয়ের শ্বশুর বলছেন যে উনি আমার রিলেটিভ অসুস্থ, আমি এখানে আসছি উনার জন্য, একটু মন খারাপ, স্বাভাবিক মন খারাপ থাকাটাই স্বাভাবিক মানুষের। তো উনি বললেন যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা একটু দোয়া করতে চাই ওনার জন্য, দোয়া করতে চাই। তো আমি ওনাদের দুজন মানে উনি যেভাবে আমার খালাতো ভাই আমাকে যেভাবে বলেছেন, তো উনি কানাডায় থাকেন, কানাডা সিটিজেন। তো সেটা ছিল হলো যে দুজন লোক ছিলেন, একজনের পরনে ছিল লম্বা প্রায় 6'2" or 3" সেম, আরেকজনের সেম হাইট প্রায়। তো একজনের পুরো সাদা জব্বা পরা ছিল এবং সাদা দাড়ি, খুব নুরানি চেহারা, এবং আরেকজনের ছিল হলো কালো রঙের ড্রেস পরা, একদম ব্ল্যাক, মানে ওনার মানে ফুল ব্ল্যাক পরা ছিল ওনার। তো ওনারা ওই কথা বলার পরে আমার খালাতো ভাইকে যে বললো যে দুজন লোক তোমার আম্মার জন্য একটু দোয়া করতে চায়, তোমাদের কি কোনো অসুবিধা আছে কিনা। অবশ্যটা এটার কারণও ছিল, কারণটা তারা আসলে কোনো রিলিজিয়াস মানে ধর্মে বিশ্বাসী ছিল না আমার খালাতো ভাইরা, খালাতো ভাই তারা জিজ্ঞেস করার কারণটা ছিল এটা, যে তারা ধর্মে বিশ্বাসী ছিল না। তো ওনার ফাদার বেসিক্যালি ওনার ফাদারের কাছ থেকে এটা আসছে, ওনার ফাদার এরকম করতেন না, দ্যাটস ওয়াই। আর আমার নানা ছিলেন হাজি মানুষ, তো আমার খালাতো বেসিক্যালি ওরকম হওয়াটাই একটু ধার্মিক ছিলেন, কিন্তু হাজব্যান্ডের জন্য করতে পারতেন না, হাজব্যান্ড তো হাজব্যান্ডই মানে একটু ট্রেডিশনাল ফ্যামিলির ওয়াইফ ছিলেন এবং ট্রেডিশনাল ফ্যামিলির মেয়ে, যেহেতু অন্যরকম ছিলেন। তো আপনার মনে করেন যে ওনারা আসলেন, আসে জিজ্ঞেস করলেন যে বাবা তোমার মার জন্য দুজন লোক দোয়া করতে চায়, তো তুমি কি পারমিশন দিবা কিনা? বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না, আসলে মানুষের মানুষের মন তো এমনি সফট হয়ে যায়, তারপর সত হলো মা। তো আপনার উনি ওই ওনারা ওনাকে দেখলেন না, কিন্তু পর্দার আড়াল থেকে ওনার জন্য অনেক অনেক কিছু মানে দোয়া করলেন, উনি যেভাবে বলেছেন আমাকে, তো দোয়া করেছেন। দোয়া করার পরে এই ধরেন গিয়ে এইটা ঘটনাটা 12টার দিকের ঘটনা, ওনারা রাত্রে 12টার দিকের ঘটনা, ওনারা দোয়া করে চলে গেছেন 11টা 12টা হবে। তো খালাম্মা আসলে আনকনসাস ছিলেন, তো আমার খালাতো ভাই ওই তার পাশে একটা বেড ছিল, ওই বেডে আপনার শুয়ে শুয়ে গেমস খেলছিল, মানে টাইম পাস করার জন্য গেমস খেলছিল,
মনটাও ভালো না, তার মন ভালো ছিল না, তো তার তন্দ্রার মতো লেগে এসছে চোখটা। তো হঠাৎ করে তার সে বিপ শুনতে পাচ্ছেন, মানুষের যখন হার্ট বিট বন্ধ হয়ে যায় তখন তো ওই মনিটর গুলো লাগানো থাকে, তখন এক এক বিপে চলে, একটা বিপ দেয় একটা বিপে। তো ওই তখন তার মানে ঘুম ভেঙে গেছে, ওই তন্দ্রাটা কেটে গেছে, এবং সে ডাক্তারদেরকে কল করলো এবং বলল যে, ডাক্তাররা সবাই এসে বলল যে শি ইজ নো মোর। তো আসলে উনাদের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে, যে উনরা এবার দেশে আসছিলেন, দেশে আসছিলেন, এবার উনরা কুরবানিও দিয়েছেন। তো এই ঘটনাটা যখন উনি বলছিলেন, খুব আফসোস করে বলছিলেন, উনরা কখনোই মানে বেসিক্যালি যেহেতু মানে ধর্মে বিশ্বাসী ছিল না, মানে আমার কাছে জিনিস অবাক লেগেছে সেটা হলো যে আপনার উনি বলছিলেন যে আল্লাহ আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, মানে আজরাইলি আসছিলেন কিনা, আসলে আজরাইল আসছিলেন কিনা সেটা আমি বলতে পারছি না, বাট যেহেতু উনার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, মানে দুঃখ ছিল, আল্লাহ আল্লাহ তো এক অদ্বিতীয়, তো এই কারণে আপনার মনে করেন যে সে হয়তো তার শান্তির জন্যই দোয়া করতে হয়তো পাঠিয়েছিল। তো এটা আমার একটা স্টোরি ছিল। তো রাসেল ভাই আমি কি আরেকটা বলতে পারবো?
জি জি অবশ্যই অবশ্যই।
আমি ছোট্ট করে বলছি, এটা আমি ফরিদপুরের ঘটনা বলছি, আমার দেশের বাড়ি ফরিদপুর। তো আমাদের বাড়িটা ছিল আমাদের ফ্যামিলির নামে পালডাঙ্গি, এটা ডিগ্রিচর ইউনিয়নে। তো আমাদের মোটামুটি আমাদের পাল ওই আমাদের বাড়ির নামেই, মানে আমাদের নামেই, আমাদের ফ্যামিলির নামেই ওই গ্রামের নাম। তো চাচার ইলেকশন, আমি আর আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একদম ছোটবেলার বন্ধু, বাট আমার থেকে সিনিয়র, মানে আমি ওর কাঁধে করে বড় হয়েছি, বাট খুব ক্লোজ আমরা দুজন। আমি আসলে ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম দাদা জানের ঘটনা, আমি মাসুদের কথা বলেছি, তো মাসুদের কথা বলছি আমি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও আর আমি আমাদের ওই পাশে, মানে আমাদের বাড়িটা প্রায় 30 বিঘার উপরে ছিল, এটি মানে অনেক বড় বাড়ি, মানে এটা কল্পনা করা যায় না যে এত বড় বাড়ি, এখন যেহেতু পদ্মায় ভেঙে গেছে এখন আমরা ফিল করি যে এটা কত বড় বাড়ি ছিল। তো ওই বাড়িতে আসলে অনেক ঘটনা আছে, অনেক অনেক ঘটনা আছে আমার, আমি অন্য অনেক সময় পেলে বলবো। তো আমি ছোট্ট করে বলছি একটা, সেটা হলো যে মানে ইলেকশন টাইম, মানে ইটস এ ইউপি ইলেকশন, মানে ইউনিয়ন পরিষদের ইলেকশন। তো আমরা দিনের বেলা দুপুরবেলায় আপনার কি বলে দুপুরবেলায় আপনার আপনার কি বলে মাছ ধরার পরে তো ইলেকশনের যেহেতু ক্যাম্পিং টাইম, তো আমাদের দুজনের কাছে খুব পাওয়ারফুল দুইটা টর্চ। তো আমরা একটু শহরে গিয়েছি, শহরে জাস্ট শহর থেকে ফেরার সময় রিক্সা, তখন আসলে ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, রোডগুলো এতটা উন্নত ছিল না। তো শীতের দিন, আমি মানে খুব হাই জ্যাকেট পরা, দুজনই আমরা হাই জ্যাকেট পরা। তো খাওয়া দাওয়ার পর আমি আসলে ফ্যামিলির বড় ছেলে, তো আমার মানে আমাকে সবাই খুব আদর করে ফ্যামিলিতে। তো আমি বললাম যে মাছটা যেন, মানে মাছ ধরেছে যেটা, দুইটা মাছ, বড় বড় দুইটা মাছ, বললাম যে মাছটা যেন না ভাঙে, আস্ত ভাজবা এবং আস্ত রান্না করবা। তো আপনার আমরা ওই ব্যাক করেছি ইয়া থেকে, কি বলে, আমরা ওই ইয়া থেকে ব্যাক করেছি, আপনার শহর থেকে ব্যাক করে, তো ক্যাম্পিং করতে করতে আসছিলাম। তো আসার পরে বাস, তখন বাজে রাত্র 11:30 মতো, আমরা খেতে বসছি। তো আসলে শখ করে মাছ ধরতে ভাল লাগে, বাট মানে আমার কাছে, আমি তেমন একটা মাছ প্রিয় না। তো আমার ফ্রেন্ড ও আমি বললাম যে তুই এটা আমার সাথে একটু শেয়ার কর, আমি খেলাম, আমি অর্ধেকের পরে ও আরেকটা, ওটা তো খেয়েছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আরেকটা খেলো। তো আমরা ওই আসলে কি বলে আমরা সিগারেট খাওয়ার জন্য বাইরে গিয়েছি। তো আপনার কি বলে আমাদের একটা, আমাদের নদী পাশে ছিল, পাশে ছিল আমাদের একটা পুকুর, অনেক বড় পুকুর, মানে পুকুর ছিল আমাদের, মানে আমাদের বাড়ির পাশে প্রায় চারটা পাঁচটার মতো পুকুর ছিল আমাদের, মানে ইয়ার ভিতরে। তো পিছনে ছিল আবার ইট খোলা, যেটাকে বলে ইটের ভাটা। তো পাশ দিয়ে যে রোডটা গেছে, ওই রোডটা বেশি একটা ভালো না, এটা আমাদের এলাকার যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সবাই বলেছেন যে পারত পক্ষে তোমরা কখনো ওই রোড দিয়ে রাত্রেবেলা যাবা না, কে শুনে কার কথা, তখন একদম ইয়াং। তো আমরা ওই হঠাৎ করে আমি সিগারেট ধরাতে যাব, এমন টাইমে আপনার আমার ওই ফ্রেন্ডটা বলল যে মুরব্বী কেউ আসতেছে, ইট ইস দ্য ইলেকশন টাইম, তো এটা সিগারেট ধরাইস না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে।
5 মিনিট গেল, তা আমরা দুজন গল্প কথা বলতেছি, অনেক ধরনের কথা বলতেছি, 5 মিনিট 10 মিনিট। তখন আমার কাছে কেন যেন একটু সন্দেহ মতো হলো যে ব্যাপার কি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, 10 মিনিটে একটা লোকের কাছে আসতে পারতেছে না, এটা ইজ আনবিলিভেবল। তো আমার তখন একটু ভয় ভয় লাগছিল। তো আসলে আমরা তখন দুজনই টর্চ মারছি, ওইদিকে অনেক পাওয়ারফুল টর্চ ছিল আমাদের দুজনের হাতেই অনেক। তো টর্চ মারার পরে যেটা দেখছি আমি সেটা হলো যে, আসলে আপনারা বললে বিশ্বাস করবেন কি না, সেটা হলো যে কালো রঙের একটা বিড়াল, জাস্ট লাইক মানে মানে ডার্ক একদম কালো বিড়াল, এবং চোখ দুইটা জলজল করতেছে। বিড়ালের সাইজ যে অত বড় হয় এটা আমার জানা ছিল না বেসিক্যালি, মানে অনেক বড় একটা বিড়াল জাস্ট আমাদের দিকে, মানে আমি যখন টর্চ মারছি জাস্ট আমাদের দিকে ঘাট ঘুরে জাস্ট আমার দিকে তাকায় ছিল, মানে আমাদের দিকে তাকায় ছিল। তো আমার ফ্রেন্ড মানে যেহেতু গ্রামের ছেলে, ও বুঝতে পারছে যে আমি ভয় পেয়েছি। তো ও আমি দৌড় দিতে যাব এমন টাইমে ও আমার হাত ধরে ফেলছে, যে কারণ ও জানে যে আমি যদি দৌড় দেই তাহলে আমি বেশি ভয় পাবো। এবং আমি তারপরে ও আমাকে বললো যে মানে নর্মাল করলো, এবং নর্মাল করে বললো যে এটা কিছু না, জাস্ট আমাকে জাস্ট জিনিসটা কাটানোর জন্য বললো যে এটা কিছু না, টর্চটা অফ করে দিতে বললো। অফ করে আমরা আমাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দিল। তো আসলে মানে আমাদের গ্রামের অনেক ঘটনাই আসে। তো আমি আমার আরো অতিথিরা আছে এখানে, তো আমি আরো বলবো পরে। রাসেল ভাই থ্যাংক ইউ। রাসেল ভাই
হ্যাঁ, আমরা মনে হয় যে আপনাকে আরো একদিন আনতে হবে, এবং আরো একজন আপনার সঙ্গে আসার কথা ছিল যিনি আজকে আসতে পারেননি, আপনার একজন রিলেটিভ। তো নেক্সট উইকে দেখা যাক, যদি আমরা সুযোগ পাই বা আপনি যদি সময় পান তাহলে আমরা আবার নেক্সট উইকে বাকি ঘটনাগুলো শুনবো ইনশাল্লাহ।
ইনশাল্লাহ, আমি ওকে বলেছি, তো সে আপনার কথা বলেছে যে মানে আসলে সে একটু সিক এই কারণে। এটা 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 ওর মায়ের ঘটনা ছিল, ওর মা যখন মারা যায়, ওর বাবা অনেক ছোটবেলায় মারা যায়। তো ও আমার মনে হয় এটা যদি ওর মুখ থেকে শুনেন
এটা
বেটার বেটার হবে, জিনিস শুনতে ভালো লাগবে দর্শকদের।
ঠিক আছে, লিসেনারদের থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। এবং ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আজ আমাদের ইমেল করতে চান তার ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofm.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। একটা ছোট বিরতির পরে ফিরে আসছি আবারও, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:30। আমি রাসেল আছি সাথে, এবং আমাদের অতিথিরা আমার সঙ্গে রয়েছেন, সেই সাথে রয়েছেন আপনারা। এবং শীতের এই রাতটা জমজমাট হয়ে উঠছে একের পর এক দারুণ দারুণ সব ঘটনায়, এবং আশা করছি আপনারা সবাই উপভোগ করছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এবং সঙ্গেই আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং যিনি গত সপ্তাহে এসেছিলেন, কিন্তু গত সপ্তাহের এপিসোডটা একটু অন্যরকম ছিল, স্পেশাল একটা এপিসোড ছিল যেখানে অংশ নিয়েছিলেন মেয়েরা। সুতরাং তিনি স্টুডিওতে এসেও ঘটনা শেয়ার করতে পারেনি, কিন্তু তিনি সেদিন তার ওয়াইফ, আপনার ওয়াইফ, আপনার নামটাকে একটু শুনি।
জি, আমার নাম মুন্না।
রাইট, মুন্না ভাই, সেদিন আপনার ওয়াইফ সেদিন ঘটনা শেয়ার করে গেছেন, এবং আপনি বলেছিলেন যে তাঁদের বাসায় অর্থাৎ আপনি আপনার শ্বশুর বাড়িতেই অনেক কিছু ফিল করেছেন। রাইট, কি ধরনের মানে কোন একটা দিনের কথা বলেন যেদিন আপনি আসলে প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন। কখন কিছু কি দেখেছেন সামনাসামনি?
হ্যাঁ, আমি অনেক কিছুই করছি, উপভোগ করতে পারছি। তো যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, মুন্না বলছি, আজিমপুর থেকে আসছি। আমি একদিন বাসায় ছিলাম, তো বেসিক্যালি আমি বাসাটার একটু বর্ণনা দিয়ে নিই। ওখানে আমার শাশুড়ি বাসায় একাই থাকেন, আর আমার যারা আছেন অন্যান্য মানে আমার বড় শালী ছোট শালী, তারা বাইরে ঢাকায় থাকেন, আমার ওয়াইফ ঢাকায় থাকেন, আর হচ্ছে আমার ছোট একটা শালা আছে, সে শহরে থেকে পড়াশোনা করে। তো উনি বাসায় একা থাকেন এবং স্কুলে শিক্ষকতা করেন। বাসায় তিনটা রুম আছে, পাশাপাশি পাকঘর আছে, তো সবগুলো রুমই খালি থাকে। উনি একটা রুমে থাকেন, নিজে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। আমরা যখন যাই তখন সাধারণত হয়তো রুমে লোকজন হয় আর কি। তো আমি একদিন ছিলাম এবং আমার ওয়াইফ ছিল আর আমার শাশুড়ি ছিল, রান্নাঘরে রান্না হচ্ছে, আমি টিভি দেখতেছিলাম। সেখান থেকে একটা সময় আমি রান্নাঘরের দিকে যাই, তো আমি ওখানে গেছি যে বসলাম। ওখানে আবার ডাইনিং টেবিল আছে, চেয়ার টেয়ার আছে, আমি ওখানে বসে আছি, আমার শাশুড়ি রান্না করতেছে, আমার ওয়াইফও ছিল ওখানে। তো আমি রান্নাঘরের দরজা দিয়ে হঠাৎ করে, এটা আমি না শুধু, আমরা তিনজনই লক্ষ্য করলাম যে এক পাশ দিয়ে কেউ একজন ঢুকলো আর এক পাশ দিয়ে বের হয়ে গেল। তো আমার ওয়াইফ এবং শাশুড়ি দুজনই বলছে কে কে, তা আমি বললাম কিছু না, মানে আমি বিষয়টা ওভারলুক করার চেষ্টা করলাম এই জন্য যে তারা হয়তো ভয় পেতে পারে, এই জন্য আমি বললাম যে না আসলে তেমন কিছু না। কিন্তু তারা বললো যে না কিছু একটা তো এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে গেল। তো পরবর্তীতে আমার শাশুড়ি যেটা আমাকে বললো যে উনি যখন একা থাকেন তখন উনি এরকম প্রায় অনেক কিছু দেখতে পান এবং আসলে উনি অনেক ভয়ও পান, যেহেতু উনি একা একা বাসায় থাকেন। অথবা দেখা গেছে যে রাতের বেলা দরজা নক হচ্ছে, কিংবা উনি দেখতেছেন যে এই রুম থেকে ওই রুমে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে। এবং সবচেয়ে আরেকটা মজার ব্যাপার যেটা মানে আমার কাছে খুবই ভয়ঙ্করই মনে হয়েছে, আবার একটু মজাও লাগলো, যে আমার ওয়াইফ পড়াশোনা করতেন পাশের একটা রুমে, তখন আমার শ্বশুর জীবিত ছিলেন, এখন অবশ্য উনি দুনিয়াতে নেই। তো আমার ওয়াইফ পড়াশোনা করতেন সেখানে একটা পাশের রুমে, আর এ পাশ থেকে আমার শাশুড়ি বা শ্বশুর যারা এখে পাশে ছিলেন তারা শুনতেন যে পড়তেছে। আমি যদি পড়া কখনো বন্ধ করতো, যেটা আমার শাশুড়ির কাছে আমার শোনা, ওনারা এখান থেকে বলতেন যে ঘুমাইছে কিনা বা যেন না ঘুমাই, ডাক দিলে ওখান থেকে আবার জবাব আসতো। তো আমার ওয়াইফ ঢাকায় চলে আসে, অনেক দিন হয়ে গেছে বাসে, ওখান থেকে পরবর্তীতে স্কুলে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করছে বাইরের একটা শহরে। তো আমার শাশুড়ি স্টিল এখনো শুনেন, যে মাঝে মাঝে উনি শুনতে পান যে ওই রুমে আমার ওয়াইফ এখনো পড়তেছে, গুনগুন করে পড়াশোনা করতেছে। তো এটা যখন উনি শুনেন, উনি দেখতে যান যে আসলে ওখানে কি হচ্ছে, উনি দরজা পর্যন্ত যান শোনার জন্য, কিন্তু দরজা খোলার পরে আর কোনো শব্দ উনি পান না। রাসেল ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। ফয়সাল আমাদের SMS করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, এবং তার কাছে আজকের ঘটনাগুলো ভাল লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তাহিয়া মিরপুর থেকে, এছাড়াও সোহেল আমাদের SMS করেছেন বাড্ডা থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শান্ত, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি শান্ত তেজগাঁ থেকে আমাদের SMS করেছেন, রুবেল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফয়সাল, আচ্ছা ফয়সাল অনেকগুলো SMS করেছেন ইনফ্যাক্ট, এই জন্য বারবার আসছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ইশানা, এছাড়াও আমাদেরকে মাহিন SMS করেছেন, SMS করেছেন সুজন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি অদিতি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মনজুর রহমান এবং বিশাল, তিনি হচ্ছে কাজীর পাড়া রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মামুন, আমাদেরকে তসলিমা SMS করেছেন, SMS করেছেন উজ্জ্বল ফ্রম ঢাকা, এছাড়া আমাদেরকে সিমকি SMS করেছেন, SMS করেছেন তানিয়া ইমরোজ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে।
হ্যালো লিসেনার্স, আমি রাকিব বলছি, আর ধন্যবাদ রাসেল ভাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ছিল একটা মেডিকেল কলেজের, তো এটা আমার একটা ফ্রেন্ডের থেকে শোনা, যাবের। তো ওর এই ঘটনাটা মানে আমাকে বলেছিল আমি ভূতেমে আসবো, তো আমাকে জানালো আর কি, আমি যেন বলি। তো আমি শুরু করছি। মেডিকেল কলেজের নামটা আমি বলবো না স্পেসিফিক ভাবে, ও আমাকে বলতে মানা করেছিল। তো মেডিকেল কলেজে ওর একটা
কোন একটা বিভাগীয় শহরের মেডিকেল কলেজ বা এরকম খুব নাম করা একটা মেডিকেল কলেজ।
জি রাসেল, ইউ আর রাইট। সো তো মানে ওর একটা কাজিন ছিল, তো কাজিন ইন্টার্নি করতো এই মেডিকেল কলেজে। তো ইন্টারনে মানে একদিন ঠিক 7টা কি 8টা বাজে, তো তখন উনি কাজ করতেছিলেন, হাতে কিছু কাজ ছিল, ওগুলো করতেছিল। এন্ড দেন মানে ওনার একটু বোর লাগলো আর কি, তো বোরনেসটা কাটানোর জন্য উনি একটু উঠবে, উঠে একটু ওয়ার্ডগুলা ঘুরতেছে আর কি, মেডিকেলের ওয়ার্ড ছিল তো ওয়ার্ডগুলা ঘুরতেছে। তো হঠাৎ একটা ওয়ার্ডে গেল, সাত নম্বর ওয়ার্ড, তো সাত নম্বর ওয়ার্ডে সে ফিল করলো যে তাকে পাশ দিয়ে কেউ ইশারা করে ডাকছে। তো উনি তাকালেন এবং তাকানোর পরে দেখতেছে যে একটা পেশেন্ট মানে ডাকতেছে, তো ভাই একটু এদিকে আসেন এভাবে বলতেছে। তো উনি সিরিয়াস মনে করে, পেশেন্টটাকে সিরিয়াস মনে করে গেল। তো উনি একটা জিনিস খেয়াল করলো যে পেশেন্টের যে মানে সারা শরীরে কিন্তু ব্যান্ডেজ লাগানো ছিল, আরেকটা ব্যান্ডেজ লাগানো ছিল। তো উনি আরেকটা জিনিস খেয়াল করলো যেটা অনেক ওনার থেকে অনেক অস্বাভাবিক লাগছে, যে মানে ওই ওয়ার্ডে যতগুলো বেড ছিল তো সব বেডেই মানে মোটামুটি ভাবে মানে ডিস্টেন্স ছিল মানে এক দুই হাত প্রত্যেকটা বেডে, কিন্তু যে যেই পেশেন্টটা ওনাকে ডাকছে সেই পেশেন্টের বেড ছিল একদম সেপারেট, মানে অনেক ডিস্টেন্সটা অনেক দূরে একদম কোনার দিকে। তো ওই পেশেন্টের কাছে গেল এবং বলল যে আপনার কোনো প্রবলেম হয়েছে হলে বলতে পারেন। তো পেশেন্টটা বলে যায় না আমি এমনি কথা বলার লোক পাচ্ছি না, সো আমি আপনাকে ডাক দিলাম একটু কথা বলবো। তো ওনারা কথা বলতেছে, আড্ডায় জমে গেছে। তো এমন পর্যায়ে বলল আপনার এই অবস্থা কেন, আপনি কেন ভর্তি হইলেন? তো বলতেছে যে আসলে না আমি ছিনতাইকারীর হাতে পড়ছিলাম, তো ছিনতাইকারী আমার গুলি মারলো, তো গুলি মারার কারণে আমি মানে আমার আমার সবকিছু নিয়ে চলে গেল, তো আমি এই কারণে আর কি এখানে ভর্তি হলাম। তো এমন সময় দেখলো কি মানে ওই আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল, তো ওই কাজিনটা দেখলো যে ওনার ডান হাত থেকে মানে রক্ত চুপসিয়ে পড়ছে আর কি, তো ব্যান্ডেজ মানে পুরো ভিজে যাচ্ছে, টাটকা রক্ত উনি দেখতে পাচ্ছেন। দেখার পরে বলতেছে আপনার তো আপনার তো অনেক সিরিয়াস একটা মানে পেশেন্ট, তো আপনাকে যেহেতু মানে এরকম মানে ইয়ে রাখা হয়েছে, তো আমি একটু আপনি একটু দাঁড়ান আমি একটু ডাক্তারকে ডেকে আনি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে যান আপনি। তো ইন ডিউটি যে ডক্টর ছিল তো ওনাকে উনি কল করলো, বললো স্যার আপনি কই আছেন? আমি অমুক জায়গায় আছি। তো ডাক্তারের কাছে গেল এবং বললো যে অমুক ওয়ার্ডে এত নম্বর বেডে এরকম একটা পেশেন্ট সিরিয়াস অবস্থায় আছে, তো আপনি একটু চলেন স্যার আমার সাথে। তো গেল, কিন্তু মানে যখন এই কথাটা বললো ইন ডিউটি থাকা ডক্টরটা বললো যে অমুক বেডে এত নম্বর মানে এত নম্বর ওয়ার্ডে তো রোগী থাকার কথা না, আপনি হয়তো বা তন্দ্রা ভুল দেখতে পারেন এরকম কিছু একটা গেস করলো উনি। তো আমার যে ফ্রেন্ডের কাজিন ছিল তো বললেন না স্যার আমি সিরিয়াসলি দেখছি, আপনি চলেন আমার সাথে পেশেন্টটা অনেক সিরিয়াস। তো ইন্ডিভিজুয়াল ডক্টর আচ্ছা গেল, যাওয়ার পরে সিস্টারকে নিয়ে গেল, সর্বমোট তিনজন। তো গেল যাওয়ার পরে দেখতেছে যে আসলে কি নাই, কেউ নাই ওখানে, আর অ্যাকচুয়ালি যে মানে কেউ নাই। আর ওখানে একটা জিনিস মানে লক্ষ্য করলেন যিনি মানে যেটা, তো ওখানে যে ব্যান্ডেজ উনি দেখছিল যে রক্ত টাটকা রক্ত পড়তেছে চুপসায়া, তো ওই রক্তটা মানে রক্তটা মানে ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজের উপরে রক্ত ছিল, কিন্তু রক্তটা অনেক আগে শুকিয়েছে, মানে দুই তিন দিন আগে এরকম হবে মানে দুই তিন দিন গেস করা হয়েছে আর কি, মানে শুকাইছে, শুকনো রক্ত দেখলে হয়তো বা বোঝা যায় এরকম আর কি কিছু একটা সামথিং। আর মানে শুকনো দেখছে এবং মানে বলছে যে কি ব্যাপার এখানে তো থাকার কথা, উনি তো হয়তো বা কোনো কাজে গেছে এমন কিছু একটা হতে পারে, হয়তো বা কাজে গেছে। তো এখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে আপনি এই কথাটা কাউকে বললেন না, আমি সবকিছু বুঝতে পারছি, আর এটা এটা কারোর সাথে ডিসকাসও করবেন না যারা এখানে আছে বা কর্মরত থাকে, মানে আছে যারা তাদের সাথে কারোর সাথে ডিসকাস করবেন না। তো বলছে না আমি তো দেখলাম কিন্তু জিনিসটা অস্বাভাবিক লাগছে, তো এটাই। আর ডাক্তার বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সব ঘটনা পরে খুলে বলবো, আপনি এটা আপাতত কারোর সাথে মানে ডিসকাস করেন না। তো রাসেল ভাই এটাই ছিল আমার মানে একটা ফ্রেন্ডের স্টোরি।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ছোট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, এবং আপনাদের বেশ কিছু এসএমএস রয়েছে সেই এসএমএস হলো ফিরে এসে পড়ব। যাই হোক, একটা বিরতির পরে ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময়ের রেডিও ফুর্তি চলছে, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত একটা বেজে 43 মিনিট। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। তবে আজকে হাতে আর তেমন সময় নেই, আমি আরো একবার জানিয়ে দিই আমার সাথে কমিউনিকেট করতে হবে কিভাবে। এসএমএস করার এখন আর সময় তেমন নেই আর কি, আমরা নতুন এস এম এস গুলো কতটুকু পড়তে পারবো জানি না। তারপরে জানিয়ে দিচ্ছি যে আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তারা ইমেল অ্যাড্রেসটি জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইস BHOOTFM এট দ্য রেট RADIOFOORTI ডট এফ এম। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনে জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এবং অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি কি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাব। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা মোবাইল বা অন্য কোন ডিভাইস দিয়ে আপনাদের ঘটনাটি রেকর্ড করুন এবং সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আর এছাড়া আমাদের রয়েছে একটা ফেসবুক ফ্যান পেজ, যেটা রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজ। সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার মতামত, আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং সেটা জানাতে হলে আপনাকে অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। বেশ কিছু SMS আছে আমি পড়ব বলেছিলাম। জান্নাত আমাদের SMS করেছেন আমাদেরকে রিদওয়ান এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আওয়াদ যশোর থেকে। প্রিন্স আমাদের SMS করেছেন আমাদেরকে সামিউল শিকদার। এছাড়া আমাদেরকে সঞ্চিতা SMS করেছেন আমাদেরকে ঐশী, SMS করেছেন আমাদেরকে ইমন, SMS করেছেন আমাদেরকে শরীফ, এছাড়াও নয়ন আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও ডলার আমাদের SMS করেছেন সজল মোহাম্মদপুর থেকে, মোহাম্মদপুর তাজমহল রোড থেকে। আমাদেরকে সাকিব সানি SMS করেছেন সোনিয়া ফরিদপুর, আচ্ছা না ফরিদপুরে না, তিনি ফরিদপুরের কোথায় এই প্লেস সেই অ্যাড্রেসটি জানতে চেয়েছেন। আচ্ছা নেক্সট টাইম যখন উনি আসবেন তখন আমরা হয়তো আরেকবার এই বিষয় নিয়ে কথা বলতে পারি। আমাদেরকে এছাড়া SMS করেছেন পল্লব, এছাড়া আচ্ছা তিনি বলছেন যে SMS স্টোরি সেন্ড করব কি করে, আচ্ছা একটু আগেই জাস্ট মাত্র বললাম কিন্তু। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি মোল্লা রুবেল এবং এছাড়াও আমাদের SMS করেছেন প্রান্ত, আরিফ, মাহাদি, আমাদেরকে SMS করেছেন সাকিব এবং শাকিল, তিনি লিখছেন ভয় লাগছে। আনিস আমাদের নেত্রকোনা থেকে SMS করেছেন সুজন চাপাইনবাবগঞ্জ থেকে, রনি আমাদের SMS করেছেন আমাদেরকে ইমরান, SMS করেছেন আমাদেরকে এমিলি, এছাড়াও আমাদেরকে SMS করেছেন লোপা উত্তর থেকে, আমাদেরকে ফুর্তি, আচ্ছা নামটা লিখেননি, নাম লিখতে পড়তে পারলাম না, রিফাত আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, টিফা SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই যারা নাম লিখেননি, নাজিয়া আমাদের SMS করেছেন দ্য ফার্স্ট তার SMS, রকি এবং মনি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকেই যারা শুরুতে নাম লিখেননি। আরো একবার জানিয়ে দিই যে নেক্সট টাইম যখন করবেন তখনও এটা কাজে লাগবে যে প্রথমেই টাইপ করতে হবে ফুর্তি, তারপরে স্পেস দিয়েই প্রথমে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নামটা টাইপ করতে হবে, তারপরে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখতে হবে। যাই হোক আজকে হাতে আর তেমন সময় নেই, আমরা যদিও বলতেই পারি আজকে এই মুহূর্তে আমরা কোনো নতুন ঘটনা নিচ্ছি না, বাট আমাদের এখনো পর্যন্ত আজকের ভূত এফ এম এপিসোডের কিছু অংশ বাকি আছে। তার আগে যে আমি একটু বিদায় নিয়ে নিই সেটা হচ্ছে মানে ভূত এফ এম এর পক্ষ থেকে যে আবারও কথা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন এবং অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। তবে আজকে সকালটা যেভাবে শুরু হয়েছিল সেই সকালটা ঠিক সেভাবে সুন্দর থাকেনি যখন আমাদের কানে এলো যে সেই নেলসন ম্যান্ডেলা, আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই এবং তিনি বৃহস্পতিবার সেই দেশের সময় রাত দশটার দিকে এই ঘোষণাটি হয় এবং রাতে দেশটির প্রেসিডেন্ট এই ঘোষণাটি দেন, দশটায় নয়। তো আমরা নেলসন ম্যান্ডেলার পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে, আমাদের ভূত এফ এম এর পক্ষ থেকে অনেক 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 শ্রদ্ধা জানাই এবং আপনাদের নিশ্চয়ই জানা আছে যে তাঁর সেই দীর্ঘ সংগ্রামের ইতিহাস, 27 বছরের কারাবরণ এবং তারপরে শান্তি আলোচনায় ফলপ্রসূ হওয়ার ফলে 1994 সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সব বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি অনেক মানুষের কাছে প্রাণের মানুষ, অনেক মানুষের কাছে আদর্শ এবং তিনি বিশ্বাস করতেন অহিংসবাদে, এটাও নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন এবং তিনি সেই বর্ণবাদের জন্য অনেক 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 তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আমাদের অনেকেরই জানা আছে। এই মহান নেতার প্রতি রেডিও ফুর্তির পক্ষ থেকে অনেক 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 শ্রদ্ধা এবং আমরা শোকাহত, সত্যি শোকাহত। আমরা জানি যে এরকম মানুষ পৃথিবীতে মানে খুব সহসা মানে আজকে একজন গেছেন কালকে আরেকজন আসবেন এরকম ঘটে না, সুতরাং আমাদের এই শূন্যতা আরো বহুকাল পর্যন্ত হয়তো থাকবে, আমাদের হয়তো আরো একজন নেলসন ম্যান্ডেলার জন্য অনেক মানে অনেকদিন অথবা কখনোই হয়তো সেইটা মানে সেই শূন্যতা পূরণ হবে না, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং যেতে যেতে আপনাদের সবার জন্য প্লে করে যাচ্ছি ব্ল্যাক অর হোয়াইট বাই মাইকেল জ্যাকসন।